শুনছেন সবসময় রেডিও ফুর্তিয়া, যেমন বলেছিলাম ঠিক সেভাবেই রাত 9টায় শুরু হয়ে গেল ভূত এফএম। আজকে ঈদের দিন, সো একটু অস্বস্তিই লাগছে হুট করে এরকম ভয়ের ঘটনা শুরু করে দেওয়ার জন্য। তাই আমরা আগে ঈদটাকে সেলিব্রেট করব, তারপরে ধীরে ধীরে গল্পের দিকে যাব। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গান শুনতে হবে। আর ঈদের দিনে একটা গানই সবসময় মনে আসে, 30টা দিন রোজা রাখার পরে একটা গানই মনে আসে, ওমন রমজানের ওই রোজা শেষে এলো খুশি। চলুন শুনে আসি সেই গানটি এবং তারপরে ফিরে আসবো ভূত এফএম এর সমস্ত সেলিব্রিটিদের নিয়ে। স্টে টিউন, রেডি ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওমন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, এবং ঈদের দিন বলেও কোনো ক্ষমা নেই। আজকে বিশেষ করে ঈদের দিনের জন্যই ভূত এফএম আবার শুরু হলো একটু অন্যভাবে। এবং আজকে যারা রেগুলার আমাদের গেস্ট আসেন তারা আসেননি, বরং যারা আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তারা আপনাদের প্রিয় সব তারকা, তারা এসছেন আজকে এবং তারা তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবেন। আর সবার জীবনেই আসলে এই ঘটনাগুলো ঘটে, কম বেশি সবার জীবনে। আমি সবসময় একটা জিনিস মনে করি যে আমার বাসা থেকে বের হয়ে আমার প্রথম যে লোকটার সঙ্গে দেখা হবে সেই লোকটাকেও যদি আমি জিজ্ঞেস করি, সেই মানুষটাকেও যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা আপনি ভয় পেয়েছেন কখনো, তিনিও একদম নিশ্চিত আমাকে উত্তর দেবেন হ্যাঁ পেয়েছি। তো প্রত্যেকের জীবনেই ভয় পাওয়ার কোনো কোনো একটা অভিজ্ঞতা অবশ্যই 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 আছে। কেউ তার নানা রকমের ব্যাখ্যা দিতে পারেন, হয়তো কেউ ব্যাখ্যা দিতে পারেন না, কেউ হয়তো বলতে পারেন আসলে ব্যাপারটা এরকম ছিল না, ব্যাপারটা ওই রকম ছিল। আবার কেউ বলতে পারেন যে আসলে হয় কি যে আসলে মনে হয় কিছু একটা আছে, না হলে এরকম হবে কেন। সো এক এক ভাবে এক একজন ব্যাখ্যা দিয়ে থাকেন। আপনারা SMS করবেন অবশ্যই আমাকে, এবং SMS করে আপনাদের ব্যাখ্যাগুলো, যে কোনো ধরনের ঘটনার ব্যাখ্যাগুলো আপনারা দিতে ইচ্ছে করলে দিতেই পারেন। আপনাদের জীবনের সাথে যে ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে সেগুলো তো ব্যাখ্যা আপনারা দাঁড় করাতেই পারেন। আবার অনেক সময় আপনারা জানাতে পারেন আমাদের কি ঘটে আপনাদের সাথে, রেগুলার কি ধরনের ঘটনা আপনারা সম্মুখীন হচ্ছেন। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর বিশেষ করে যারা পরবর্তী যে ভূত এফএম সেখানে উপস্থিত থাকতে চান, আজকে তো ঈদ, এর পরের ভূত এফএমে যারা উপস্থিত থাকতে চান তারা আমাকে অবশ্যই 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 ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আসলে হয় কি যে এই ঈদের সময় আমরা সবাই ঢাকা শহরটা ছেড়ে দেশের বাড়িতে চলে যাই, তো এটাতে দুটো জিনিস ঘটে। একটা জিনিস হচ্ছে যে পুরো ঢাকা শহরটা ফাঁকা হয়ে যায়, এবং পুরো ঢাকা শহরে, এই ফাঁকা শহরে হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, উঠতে গিয়ে, বসতে গিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হতেই পারেন। সো যতবারই ঈদ আসে, যতবারই শহর ফাঁকা হয়, ততবারই আমি বেশ আশাবাদী হয়ে পড়ি যে এই যে ঘটনা ঘটবে এবং সেই ঘটনাগুলো নিশ্চয়ই আমি জানতে পারবো। ঘটনাগুলো যাদের সাথে ঘটে তাদের নিশ্চয়ই এই ঘটনাতে আমার মতন এরকম আনন্দ লাগে না, তাদের নিশ্চয়ই অনেক ভয়ই লাগে। বাট আমার আনন্দ লাগে যে এগুলো আমি আবার আপনাদের সাথে শেয়ার করতে পারবো, মানে আপনাদের স্বার্থেই। কিন্তু আবার আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে ঢাকা শহর ছেড়ে এই সময় সাধারণত আপনারা প্রিয় জনকে দেখতে বা প্রিয় জনের সাথে ঈদ করতে আপন জনের কাছে চলে যান, আপন জনের সাথে ঈদ করতে বা ঈদের খুশিটা ভাগ করে নিতে। সো সাধারণত দেখা যায় যে অনেকেই গ্রামের বাড়িতে যান, এবং গ্রামের বাড়িতে এই ব্যাপারগুলো আরো অনেক বেশি ঘটে। আর সেই সাথে যারা এখন গ্রামের বাড়িতে আছেন, ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গায় আছেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেটের বাইরে যারা আছেন, এবং যারা অচিরেই আবার শহরে ফিরে আসবেন, তাদের কাছে অনুরোধ থাকলো যে গ্রামে আপনারা যারা এখন যে গ্রামটাতে আছেন বা যেখানে আছেন সেখানে মানুষজনকে জিজ্ঞেস করুন যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। কারণ জীবনে মানে কারণ এই ঘটনাগুলো শুধু যে আপনার সাথেই ঘটতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নাই, মানে এই ঘটনাগুলো অন্য কারোর সাথে ঘটেছে আপনি এসে বর্ণনা করছেন তাহলে কিন্তু হবে। সো সেই সমস্ত ঘটনাগুলো আমাদের ইমেল করে জানিয়ে দিন। স্টুডিওতে উপস্থিত থেকে যদি আপনি শেয়ার করতে চান তাহলে আরো ভালো, লিখে ফেলুন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আর দেরি করবো না, চলুন আমরা ঘটনায় চলে যাই। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে যারা ঘটনা বলবেন বা এইখানে উপস্থিত থেকে আপনাদের সাথে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তারা সবাই সেলিব্রিটি। আর এই মুহূর্তে আমার সামনে যিনি উপস্থিত আছেন তার প্রত্যেকটা কাজ তো আমার ভালো লাগে, সেই সাথে সবচেয়ে বেশি ভালো লাগে যতটুকু মিশেছি মানুষ হিসেবে, তিনি অসাধারণ একজন মানুষ। সাক্ষাৎ
ভূত। আমি তো ভাবছি আজকে আপনি বললেন যে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, সেই অতিথির নাম হচ্ছে ভূত। আজকে সরাসরি ভূত এসে হাজির,
সরাসরি ভূত এসে হাজির একদম। আমার কাছে যেটা মনে হয় যে আমি কয়েকটা কোশ্চেন আগে করি, সেটা হচ্ছে আচ্ছা সবাইকে তো আগে ঈদ মোবারক জানাবেন।
ঈদ মোবারক।
ওকে,
ভূতদের পক্ষ থেকে,
ভূতদের পক্ষ থেকে ফারুকি ভাই, আপনি ঢাকাতে একটা শহরে, ঢাকা শহরে বড় হয়েছেন এবং তখন ঢাকা শহরটা অনেক ফাঁকা ছিল এবং তখন নাকি অনেক প্যারানরমাল অনেক কিছু ঘটতো। তো জীবনে প্রথম ভয় পেয়েছিলেন কবে, এটা মনে আছে যে মনে প্রথম প্রথম বুঝতে শুরু করেছেন এরকম কিছু?
ছোটবেলায় তো আমার স্কুল ছিল তেজগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ফার্মগেটে। তো আমাকে টাকা দেওয়া হতো রিক্সা করে যাওয়ার জন্য, তো আমি টাকা মারার জন্য হেঁটে যেতাম। হেঁটে যেতাম হচ্ছে গিয়ে স্টেশন দিয়ে রেল লাইন ধরে। তো ওই সময় তো ঢাকায় লোকজন একদমই কম ছিল, ফলে অনেকগুলো মালগাড়ি যখন রাখা থাকতো তার ফাঁক দিয়ে যখন আমি যেতাম, তখন সত্যি ভূতের ভয় পেতাম কিনা জানি না, তখন নিজের পায়ের খসখসে শব্দ শুনলেই মনে হতো যে অন্য একজন বোধ আসছে। ফলে ওইটা আমার জন্য খুবই ভীতিকর একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার মনে হয় ওই থ্রিলটা পছন্দ করতাম, কারণ না হলে আমি একদিন ভয় পাওয়ার পর পরদিন আবার কেন ওই রাস্তা দিয়ে গেলাম, সবসময় তো যেতাম।
সত্যি
ওইটাই বোধ হয় আমার ভয়ের আদি মানে মেমোরি আর কি।
আচ্ছা, আর এমনিতে আমি আমি ঠিক জানি না যে এটার সাথে কোনো মানে সম্পর্ক নাই, তারপর একটা ইলিউশন তৈরি হয়েছিল। আমি যখন দেখছিলাম আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মুভি, যখন দেখা যায় যে মা মেয়ের সাথে আবার দেখা করে, একটা অদ্ভুত একটা ইলিউশন তৈরি হয়েছিল। ঠিক সেটা আমি বলবো না যে প্যারানর্মাল কিছু বা
সারিয়ালিস্টিক,
অদ্ভুত একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত ব্যাপারে কি আপনার এমনিতে কোনো সময় আগ্রহ ছিল এই সমস্ত প্যারানর্মাল ব্যাপার স্যাপারে?
আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে সত্যিকার অর্থে ছোটবেলায় আগ্রহ ছিল, এরপরে আসলে আমি অনেক বেশি সারিয়াল পোয়েট্রি আর পেন্টিং এর ভক্ত হয়ে উঠলাম।
আচ্ছা,
ফলে এটা ঠিক প্যারানর্মাল না, এটা সারিয়াল আসলে, আই মিন অ্যাজ ইউ অল নো, যেটা রিয়েল না কিন্তু এটা রিয়েলের চেয়ে অন্য কোনো কঠিন একটা ফিলিং দেয়, অনুভূতি দেয় বা অন্য নতুন চিন্তার জন্ম দেয়। আর প্যারানর্মাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেটা হচ্ছে, ছোটবেলায় ভূতের ভয় পেতাম এটা সত্য কথা, সব বাচ্চারাই পায়, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি সবসময় গর্ব করে বলি যে আমার শৈশবের কোনো কিছু হারায়নি, আমার শৈশবের আড্ডাবাজি, শৈশবের সেই হাসি, সেরকম আমি সেরকম ভাবেই এখনো আছি, এরকম ভাবেই মানুষের সাথে মিশি, এরকম ভাবেই চলাফেরা করি, এবং আমি প্রার্থনা করি আমার এগুলো যেন না হারায়, 60 বছর বয়সে যেন আমি শিশু থাকতে পারি। কিন্তু একটা জিনিস বোধ হয় আমার কাছ থেকে হারিয়ে গেছে, সেটা হচ্ছে ভূতের ভয়। এখন এটা কেন হয়েছে আমি আস্তে আস্তে ভাবছিলাম, আচ্ছা রাসেল তো নিশ্চয়ই আমার জিজ্ঞেস করবে যে ভূতের ভয় এখন কেমন পান কিনা, তখন আমি কি বলবো, এখন তো আমি ভূতের ভয় পাই না, তো বানায় বানাতে মিথ্যা কথা বলবো না যে আমি ভূতের ভয় পাই, তাহলে আমাকে সত্য, তাহলে আমি কেন পাই না এটা খুঁজতে চেষ্টা করলাম। খুঁজতে গিয়ে আমি দেখলাম যে এর প্রধান একটা কারণ বোধ হয় এখন আমি ভূতের ভয় পাই না, তবে একাকিত্বের ভয় পাই, মানে আমি একা কোনো রুমে থাকতে পারি না, এমনকি আমি বাথরুমেও একা যেতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। তো বাথরুমে তো আর কাউকে নিয়ে যাওয়া যায় না, যে কারণে আমি করি বিদেশে গেলে আমার হোটেলের মেইন ডোরটা খোলা রাখি, এবং আমার বাসাতেও আমি বাথরুমের দরজা কখনো বন্ধ করতে পারি না, কোথাও যদি দরজা বন্ধ করি তাহলে আমার মনে হয় যে আমি ভীষণ ভয় পাই। তো এর কারণ একটাই বোধ হয় যে একা যখন থাকি তখন বোধহয় আমি আবিষ্কার করতে পারি যে আমি নিজে একজন ভূত, তখন তো আমার নিজের নিজের ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নাই, এটা একটা কারণ হতে পারে, মানে ভূতের ভয় এখন নিজের উপর এসে আসর করেছে।
আচ্ছা, এমনিতে আমরা শুনি যে এরকম যারা এমনি হরর ফিল্ম বানান তাদের একটা কথা, বা যারা শুনেছি আমরা এরকম যে হরর মুভিতে নাকি যতক্ষণ পর্যন্ত ভূতটা না দেখা যায়, যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে কিছু একটা ঘটছে, কিছু একটা আছে, ততক্ষণ ভয়টা থাকে।
হ্যাঁ, ভূত ভূত দেখলে কিন্তু আর ভয় নেই।
সেটাই, আপনার কথা শুনে আমার তাই মনে হলো যে দেখলে আর হয়তো ভয়
পাবে, দেখলে শেষ, ভূত দেখলে ভূতের ভয়টা ধ্বংস হয়ে যাবে, মানে প্রেমে পড়লে যেমন প্রেমে পড়া উত্তেজনা শেষ হয়ে যায়, ভূত দেখলে কিন্তু ওটা শেষ।
আচ্ছা, এমনিতে বাসায় কখনো শোনেন নাই ভূতের কোনো ঘটনা বা এরকম?
ছোটবেলায় আমার ভূতের গল্প, পরীর গল্প, জিনের গল্প শুনতে শুনতে আসলে সময় কেটেছে, এটা সত্য কথা। আমার একদম ছোট চাচা, উনি আমাদের বাসা পরিবারের একটা রহস্যজনক চরিত্র, রহস্যজনক এই কারণে যে ছোটবেলায় ওনাকে ওনার যাত্রায় অভিনয় করার প্রতি ভীষণ ঝোঁক ছিল। তো এখন উনি গ্রামে থাকতেন, আমরা তো থাকতাম শহরে ন্যাচারালি, তো উনি আমাদের বাড়িতে মানে নাখালপাড়ার বাড়িতে প্রায় আসতেন। তো আসতেন, আমরা শুনতাম যে ওনার খুব মন খারাপ, কারণ হচ্ছে ওনাকে ওনার শিক্ষক ভীষণ মারতো যাত্রা করার অপরাধে। তো ফলে ওনাকে আমরা যাত্রা করে একটা লোক, এটা একটা অদ্ভুত ক্যারেক্টার মনে হতো, এবং যাত্রা করা মানে হচ্ছে 2-3 মাস উনি নাই, উনি পালিয়ে গেলেন এবং হারিয়ে গেলেন, উনি নাই, এইটা ছিল ওনার রহস্য। তো ওনার এই রহস্যের সঙ্গে একটা অদ্ভুত রহস্য যোগ হতো, প্রায় আমরা শুনতাম যে ওনাকে পরীতে আসর করেছে এবং পরীতে আসর করে অমুক তাল গাছের উপরে নিয়ে গেছে। আবার কখনো শুনতাম যে অমুক গাছের উপরে নিয়ে গেছে। আমি নিজে কখনো দেখার সৌভাগ্য হয়নি, কারণ যখনই পরী তাল গাছে নিয়ে যায় যে সময় ওই সময় হয়তো আমি ঘুমে থাকি। একবার শুনলাম যে আমাদের সমিতি বাজার নাখালপাড়া এখানে একটা তাল গাছ ছিল, ওখানে তাল গাছের উপরে তাকে নিয়ে গেছে, কিন্তু আমার কোনো দেখার সৌভাগ্য হয়নি। পরি কিভাবে তাকে নিয়ে গেল এবং তারপর নামলো কিভাবে, ল্যান্ড করলো কিভাবে,
তাল গাছে উঠে আছে এরকম কি দেখেছিলেন?
আমি শুনেছি, আমি দেখিনি, কারণ এত রাতে এত গভীরতে ঘটনা ঘটতো তখন আমরা ঘুমে থাকতাম। সকালে উঠে শুনতাম যে কালকে তো সাত্তার কাকাকে পরি তাল গাছে নিয়ে গেছে। তো এইটা ছোটবেলা থেকে শুনতে শুনতে আমি অভ্যস্ত ছিলাম। ইনফ্যাক্ট আমার ধারণা, আমি বাংলাদেশ না, বাংলাদেশ এবং সাউথ এশিয়ায় এমনকি ইভেন ভয়াবহ রকমের মডার্ন যে সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেখানেও ঘোস্ট স্টোরিজ বাচ্চারা ছোটবেলা থেকেই শোনে।
একদম
উড়ে যায়, আকাশের উপরে নিয়ে গেছে, তাল গাছে নিয়ে গেছে। তো আমার বাড়িতে ভূতের আতঙ্কটা ছিল আমার ছোট কাকা।
আচ্ছা ফারুকি ভাই, এমনিতে আমরা ভূত এফএম থেকে চাইবো, যারা আমি জানি যে আপনি নতুন আরেকটা ফিল্মের কাজে হাত দিয়েছেন, হরর কোন ফিল্ম বানানোর ইচ্ছা আছে কখনো?
সত্যি কথা বলি আমি জানি না, আমার আমার এই মুহূর্তে ইচ্ছা নাই। এই মুহূর্তে আমি আমার নতুন ছবি টেলিভিশনের কাজ নিয়ে ব্যস্ত, সবাই জানে। ভূতের ছবি নিয়ে আমি সত্যি এখনো কিছু ভাবিনি, তবে কোনো এক সময় ভাবতে পারি। আমার সবকিছু ভুটা টুকরো হয়, মানে একবার মাথায় যদি কোনো পোকা ওঠে
তাহলে একদম
এটা সর্বনাশের শেষ মাথায় নিয়ে নেওয়ার আগে আমাকে ছাড়বে না। আর ভূতের না হলেও প্যারানর্মাল অ্যাক্টিভিটির কিছু বিষয় আমার তো, অ্যাজ ইউ নো, আপনি যেটা মেনশন করেছেন যে সারিয়ালিস্টিক ব্যাপার সেটা নিয়ে আগ্রহ আছে আমার। ছবিতে এরকম বহু ইফেক্ট
আছে,
স্পার্টাকাস 71 ছিল, প্রত্যাবর্তন ছিল, থার্ড পার্সন সিঙ্গুলার ছিল, এটা আমার বিভিন্ন ছবিতে সামনে প্রায় ছবিতে থাকে। মানে রিয়ালিটির এই রিয়াল স্পেস আর টাইম ভেঙে অন্য যা অন্য স্পেস বা টাইম ক্রিয়েট করে, যেটা যেটা রিয়েল টাইমে সম্ভব না, অতীত আর বর্তমান একসাথে থাকার কথা।
মানে আমি আমি একদম মানে সত্যি কথাই বলছি, একদম যে সত্যি, এবং যে কাজগুলো খুব স্মুথলি খুবই স্পন্টেনিয়াসলি করেন আপনি এবং খুব মানে খুব টাচি হয়, মানে টাচ করে,
এটা হয়তো এটা হয়তো আমি জানি না, টাচ যদি করে তাহলে আমি সৌভাগ্যবান। হয়তো আমি হয়তো আমি যেটা অনুভব করি আমি ঠিক সেটাই করার চেষ্টা করি, বাড়তি কোনো মিকি কিছু করার চেষ্টা করি না। একটা বিষয় নিয়ে আমি গত কিছুদিন ভীষণ ভাবছি, সেটা হচ্ছে আমি জানি না কোন এক সময় আমার ছবিতে এই বিষয়ের উপরে তারা ছবি দিতে পারে, সেটা হচ্ছে আমাদের আমাদের সবারই প্রিয় ফিল্ম মেকার তারেক মাসুদ। উনি মারা যাওয়ার পরে ন্যাচারালি আমি ব্যক্তিগত ভাবে আর সবার মধ্যে খুবই শোকাহত ছিলাম। আর উনি আমার মাথার উপর আসলে বিশাল বড় একটা ছাতার মতো ছিলেন, বাংলাদেশের সব ইয়াং ফিল্ম মেকারদের জন্য উনি ছিলেন সবচেয়ে বড় ছাতা। আমরা সবাই জানি যে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী প্রতিষ্ঠানগুলো, এই বুদ্ধিজীবী প্রতিষ্ঠানগুলোর ডার্লিং হচ্ছে তারেক মাসুদ। ওই বুদ্ধিজীবী প্রতিষ্ঠানদের কোলে বসে উনি কিন্তু তরুণদের জয়গান গেয়ে গেছেন, এবং তরুণদের মন পাওয়ার জন্য গিয়েছেন বা তরুণদের খুশি করার জন্য গিয়েছেন তা না, উনি তাদের কাজ অ্যানালিসিস করেছেন, সেটা নিয়ে লিখেছেন পত্রিকায় স্বপ্রণোদিত হয়ে। যদি জানতেন এইসব লিখা এবং এইসব টেলিভিশনে তার দেয়া ইন্টারভিউগুলো বুদ্ধিজীবীদের অসন্তুষ্ট করতে পারে, কিন্তু উনি যেটা বিশ্বাস করছেন সেটা লিখেছেন, এবং কারণ উনি ফলে উনি নানাভাবে আমাদেরকে আই মিন আমাদের মেন্টর ছিল বলা যায় আর কি। তো উনি মারা যাওয়ার পরে আমি প্রথম দিন তো আসলে বুঝতেই কেটে গেল যে আসলে তারেক ভাই নাই। তো এরপরে আমি এই নানান শোক সভায় ওনার শোক সভায় যাই, পিছনে বসে থাকি, কোনো বক্তৃতা নাই, পিছনে বসে দেখি, ওনার বাড়ির আশেপাশ দিয়ে হাঁটি, যখন ওখানে গেল ওরা ভিতরে ঢুকিনি, তো তখন আমার মাথায় ভাবনা আসছিল যে মারা গেলে আসলে কোথায় যায়।
আচ্ছা,
এবং আমার এটা আমার আগেও বিশ্বাস ছিল, এখনো আমার স্থির বিশ্বাস যে মানুষ মারা গেলে আসলে আমাদের সাথেই থাকে, এই আমাদের এই স্পেসে ঘোরে, এই সোবানবাগ, এই শাহবাগ, এই আজিজ মার্কেট, এই মণিপুরি পাড়া, এখানেই ঘটছে, আমরা তাকে দেখছি না, কারণ উনি 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 ফিজিক্সের আরেকটা লেয়ারে বসবাস করছে। আমাদের লেয়ার থেকে তাকে দেখা যাচ্ছে না, আমাদের লেয়ার থেকে তার স্পর্শ ফিল করা যাচ্ছে না, যেরকম যেরকম আমরা এই আমাদের অ্যাটমসফিয়ারে অনেক কিছু ঘটে যেটা আমরা জানি না, যেটা অজ্ঞাত, যেটা ব্যাখ্যার অতীত, যেটা সায়েন্সের এই আমাদের এই যে আল্লাহর দান এই চোখ এই নাক আর এই কান দিয়ে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। এবং আমার বিশ্বাস ওনারা আমাদের এই লেয়ারে আছেন, আমাদের সবগুলো কাজ দেখছেন, আমরা কি করছি না করছি। ক্যাথরিন যখন কান্নাকাটি করে তখন উনি দেখেন, তখন ওনার ভীষণ কষ্ট হয়, উনি ক্যাথরিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কিন্তু উনি
পারেন না,
কারণ উনি আরেকটা লেয়ার আছেন, ওই লেয়ার থেকে এই লেয়ারে আসা সম্ভব না। আমি জানি না, কোনো একদিন হয়তো এই যে ওই পারে চলে যাওয়া, ওই পারের জীবন আর এই পারের জীবন, এটা নিয়ে কোনো একদিন আমি কোনো একটা ছবি করতে পারি। আমি সত্যি করতে পারি, যেমন আমি আমি যখন আমি আমি তারেক ভাই মারা যাওয়ার পরে ক্যাথরিনের সঙ্গে একবার কথা বলতে পারিনি, আমি নেটে দুই একবার কথা হয়েছে, কিন্তু ফোনে কথা বলার মতো শক্তি অর্জন করতে পারিনি। তারিক ভাই শোক সভায় ক্যাথরিন ছিল শেষ ব্রিটিশ কাউন্সিলরটায়, সেখানেও আমি তার ক্যাথরিনের সঙ্গে দেখাও করিনি, ওর মুখোমুখিও হইনি, কথাও বলিনি। আমি নিশাতের কথা যতবার ভাবি, তারিক ভাই আমাকে বারবার বলছিল উনি ঘুমুত্তি জিতেছিলেন এই সন্তানটা নিয়ে, বলে যে যখন মিয়া সবার দাদা হওয়ার বয়স তখন আমি বাবা হয়েছি, তুমি একবার দেখতে আসলে না? না না, ব্যস্ততার জন্য যেতে পারিনি, কিন্তু এখন আমার খুব যেতে ইচ্ছা করে, কিন্তু আমি যাচ্ছি না, আমার মনে হয় যে আমি যাই না, আমি নিতে পারবো না। তো নিশাতের কথা যখন ভাবি তখন আমার মনে হয় যে আমি 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 সত্যি আমি এরকম একটা সব মানে আমার আমার স্বপ্ন দেখার খুব বাতিক আছে, এবং আমার বহু দৃশ্য বহু সিনেমার বহু দৃশ্য বা বিজ্ঞাপনের অনেক আইডিয়া আমি স্বপ্নে দেখি, এই দৃশ্যটা আমি স্বপ্নে দেখেছি, সেটা আমি এখন পাঠক দর্শকদের বলে শ্রোতাদের বলে রাখি। আমি জানি না কিভাবে শুনে এটা কপি করে না দেয়, এটা আমার ছবির জন্য থাকবে, সেটা হচ্ছে
এটা রেকর্ডেড থাকবে তারপরে আমাদের প্রমাণ।
হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে তারিক ভাই ঘুরছে, আমরা তারিক ভাইকে দেখছি না, আমরা যখন আমি যখন তেজগাঁ থানার এই পাশে জ্যাম জ্যাম হওয়ার কারণে আমি করি কি, গাড়ি ঘুরতে অনেক কষ্ট হয়, আমি গাড়ি এখানে রেখে হেঁটে রাস্তা পার হয়ে, তো হেঁটে রাস্তা পার হতে গিয়ে যখন দ্রুত গতি গাড়ি আসতে নেবে, তারিক ভাই আমার পাশে দাঁড়া বলবে এই মিয়া তুমি এখন নামতেছো কেন, কিন্তু আমি শুনবো না, কারণ তারিক ভাই তো আমার লেয়ারে নাই, এবং উনি খুবই কষ্ট পাবে আমার এই রেকলেসনেস দেখে। তারপর আমি যখন কাছে যাব ওনার বাসার কাছে, আমি দেখবো যে আমি জানবো না কিন্তু মানে আমি দেখতে পাবো না, কিন্তু আমি বিশ্বাস করি যে ওনার দরজার বাইরে ভেতরে যদি নিশাত কান্নাকাটি করে, ধরা যাক ক্যাথরিন কোনো একটা কাজ করছে বা ক্যাথরিন ওয়াশরুমে গেছে, নিশাত একা বাইরে আছে তার ড্রয়িং রুমে বসে, নিশাতের নিশাত হয়তো বিছানা থেকে পড়ে গেলো বা সোফা থেকে পড়ে গেলো, পড়ে গিয়ে ভীষণ কান্নাকাটি করছে বা হোয়াট এভার, আমি নিশ্চিত জানি যে তারিক ভাই দরজার বাইরে বসে বসে ভীষণ কষ্ট পাবে, কান্নাকাটি করবে, ডাকাডাকি করবে সবাইকে নিশাতকে ধরার জন্য, কিন্তু আমরা তো শুনতে পারবো না। এই জিনিসগুলো আমি আমি এটা আমি আমার তারিক ভাই যেদিন মারা যায় সেদিন আমি রাতের বেলা ঘরের মধ্যে আমি এটা দেখেছি, এবং এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে ওই পার এই পারের মানুষের কষ্ট না, ওই পারের মানুষের মানুষটার কষ্ট, এই যে নিশাত পড়ে গেল, নিশাত কান্নাকাটি করছে, তারিক ভাইয়ের বুক ফেটে যাচ্ছে, তারিক ভাই পাশে আসছে চিৎকার করছে, দরজা খুলতে বলছে, কিন্তু তার কথা তো কেউ শুনছে না, কেউ তো দরজা খুলবে না,
এটা আসলেই অদ্ভুত।
এবং এই জিনিসটা নিয়ে হয়তো আমি কোনো একদিন কোনো ছবি করবো, যাই
অবশ্যই অবশ্যই, এবং এটা এটাও সেই হয়েছে রিয়েলিটির খুব কাছাকাছি আসলেই, মানে আমরা জানি না
রিয়েলিটির চেয়ে আরো তীব্র রিয়েলিটি এটা।
হ্যাঁ, আমরা জানি না আসলে যে এরকম কিছু আসলে আছে নাকি,
যারা ঈদের দিন সবার মন খারাপ করে দিলাম,
মানে ভূত এফএম শুনে সবাই ভয় পায়, মন খারাপ করলেও সমস্যা নাই আমার। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা ভয়, আপনি যখন ভয় পান কোন মুহূর্তে, হয়তো অন্ধকার দেখে ভয় পেলেন বা যেটা বলছিলেন যে একাকিত্বের কারণে ভয় পাচ্ছেন, সেই সময়টা কি করেন আপনি হঠাৎ করে যখন ভয়ের ব্যাপারটা শুরু হয়ে গেল, সেই সময়টা সেখান থেকে বেরিয়ে আসার
প্রথম কাজটা করি ওই স্থানটা ত্যাগ করার চেষ্টা করি।
আচ্ছা,
এটা বোধহয় সব মানুষের ইমিডিয়েট চেষ্টা থাকে, ভয় পেলে প্রথমে সে যেটা করতে চায় ওই স্থানটা ত্যাগ করতে চায়।
আচ্ছা,
এখন আপনি যদি এমন জায়গার মধ্যে পড়েন যেখানে স্থান ত্যাগ করতে পারছেন না, তখন কি করবেন?
তখন কি করবো?
ইটস ভেরি ডিফিকাল্ট, ইউ বেটার কল সামওয়ান।
আচ্ছা,
ইউ ট্রাই টু টক টু সামওয়ান, তারপরে যদি সে গভীর রাত হয় সে যদি ফোন না ধরে, ইউ বেটার এনজয় দ্য ভয়, ভয়টাকে উপভোগ করেন এবং উপভোগ করে ফিট হয়ে যান, সেলফলেস হয়ে যান।
আচ্ছা, আবার পরবর্তী কোশ্চেনটা সেটা এরকম, যারা ভয় পায় তাদের জন্য কোনো একটা কিছু বলেন, তো আমার মনে হয়ে গেছে যে
ভয়টাকে উপভোগ করেন, মানে ভয় যখন আপনি পাবেনই এটা যখন আপনার 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 জন্য অবধারিত এবং নিয়তি হয়ে গেছে, ফলে এটা উপভোগ করা ছাড়া আর কি করবো,
আর কোনো উপায় নাই। ওকে, তাহলে শেষ করছি যেটা বলে, সেটা হচ্ছে অসংখ্য মানুষ যারা এই মুহূর্তে এই ঈদের দিনে আনন্দের দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে আমাদের শুনছে এবং ভূত এফএম এর সাথে আছে, এবং তাদের সবার প্রিয় মানুষ আপনি মোস্তফা সরোয়ার ফারুকি, তো সুতরাং তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এই ঈদ নিয়ে ভূত নিয়ে যা ইচ্ছা আপনার।
সবাইকে বলতে চাই আবার ঈদ মোবারক, এবং আপনাদের সবাইকে একটা কথা সত্যি বলতে চাই, আপনাদেরকে অনেক ভালোবাসি, এবং আমি যে যা কিছুই করছি এটা আমি আসলে অনেক মানুষের ভালোবাসার যোগফল, এবং এই ভালোবাসার আজীবন পেতে চাই, আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমার নতুন ছবিটার জন্য টেলিভিশনের জন্য, এবং এই ছবিটা আশা করি আরেকটা নতুন কিছু আপনারা দেখতে পাবেন, উইশাস লাক, এটুকুই বলবো।
ওকে, ধন্যবাদ ফারুকি ভাই, আপনি অনেক ব্যস্ততার মাঝখানে আজকে তো মানে এই দিনটা যেটা হয় বিভিন্ন জায়গায় অনেক সময় মানে কি বলবো ফর্মালিটিজ মেনটেন করতে হয়, মেনটেন করার জন্য হচ্ছে যেতে হয়, তারপরে দাওয়াত টাওয়াত থাকে, এরপরে আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে হয়, তার মাঝখানে ওখানে কষ্ট করে এসেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। কথা হচ্ছিল মুস্তফা সরোয়ার ফারুকের সাথে, আর কথা না বাড়িয়ে এখন আমরা গানে চলে যাবো। আর ইন দ্য মিন টাইম আপনারা আমাদের এসএমএস করতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি আরো একজন গেস্টকে নিয়ে, আরো একজন সেলিব্রিটিকে নিয়ে একটু পরে। সে পর্যন্ত স্টে টিউন রেডি ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত FM সেলিব্রিটি স্পেশাল। আর এটা হচ্ছে আজকে ঈদের দিন, ঈদের দিনে আমরা আজকে বলেছিলামই যে আমরা সমস্ত সেলিব্রিটিদের নিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শুনবো এবং আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন তাকে পরিচয় করে দেওয়ার আগে বলি যে জীবনটা আসলে সরল অঙ্ক নয়, জীবনটা অনেক কঠিন এবং জীবনে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং তার জীবনেও ঘটেছে। আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সবার সাথে, এই মুহূর্তে আমার সাথে আছেন দীপ্ত ভাই। দীপ্ত ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো।
আচ্ছা, ঈদ কেমন হচ্ছে?
ভালোই গেল, সারাদিন খারাপ না।
ওকে দীপ্ত ভাই, আমি আপনাকে একটা জিনিস প্রথমে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে জীবনে কখনো এরকম হয়েছে যে ভয় পেয়েছেন?
হ্যাঁ, বেশ কয়েকবার।
বেশ কয়েকবার হয়েছে, মনে আছে যে প্রথম ভয় পেয়েছিলেন কবে বা কিভাবে প্রথম ভয় পেয়েছিলেন?
প্রথম একদম প্রথম মায়ের পেট থেকে নেমে কখন ভয় পেয়েছি সেটা মনে নাই, তবে ছোটবেলায় বেশ কিছু আছে আপনার এক্সপিরিয়েন্স আছে ভয়ের, বড় হয়েও আছে ইভেন।
আচ্ছা, আমরা তাহলে একটা করে শুনি না।
একদম ছোটবেলায় এক্সপিরিয়েন্স বলতে সেটা হচ্ছে যে একবার আমার বাসার একা ছিলাম, বাসায় একদমই একা ছিলাম, তখন পড়ছিলাম আমার টেবিলে, তো বাসায় কেউই ছিল না, আমাদের কাজের একটা ছেলে ছিল, সে রান্না করেছিল, হঠাৎ করে আমার জানলাটা খুলে গেছিল। সম্ভবত জানলাটা খোলা ছিল, বাতাস লেগেছে, খুলে গেছে, কিন্তু জানলাটা খুলছে খুব আপনার হরর মুভি টাইপের একটা সাউন্ড করে আস্তে আস্তে খুলছে, বুঝছেন? আমি খুবই ভয় পেয়েছিলাম, খুবই ভয় পেয়ে আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিছিলাম। এটা আমি যখন ক্লাস 3-4 পড়ি, ওই ঘটনাটা আমার এখনো মনে আছে আর কি,
হঠাৎ করে
কেন খুলে গেল।
প্যারানরমাল কোন এই যে গান, আমি শুনি যে মিউজিশিয়ানদের জীবনে এটা অনেক ঘটে যে অনেক রাত্রে শো করে তারপরে ফেরার সময় রাস্তার ভেতরে মানে রাস্তায় অনেক কিছু দেখা দেখা যায়, এরকম হয়েছে নাকি দেখা সাক্ষাৎ হয়েছে যে অনেক রাত্রে বাসায় ফেরার সময় রাস্তায় কোনদিন হুট করে কোনো একটা ঘটনার সম্মুখীন হলেন?
এটা একবার হয়েছে আমার, সেটা হচ্ছে অনেক আগে একবার একটা শো করতে গেছিলাম একটা ঢাকার একটু বাইরের দিকে, আমার ঠিক খেয়াল নাই, প্রায় 99-এর ঘটনা, অনেক আগের ঘটনা, প্রায় অনেক বাইরে ঢাকার থেকে আমরা মাইক্রো করে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, অনেকখানি যাওয়ার পরে আপনার তারপর আবার হেঁটেও যেতে হলো কিছু দূর, সাউন্ড সিস্টেম নিয়ে অনেক অনেক ঝামেলা হয়েছিল, যাই ওই কাহিনীতে না যাই। তো তারপরে যখন ফেরার সময় আমরা কিছু পাচ্ছি না কিছু পাচ্ছি না, অনেক রাতে, প্রায় রাতে 2টার সময় আমরা রওনা দিয়েছি। তো আমি আর আমার সাথে গিটার বাজাতো আরিফ নামে একটা ছেলে, আমরা দুজন রিক্সা পেলাম, আমরা দুজন রিক্সা নিয়ে আসছি, বাকি সবাই পিছনে সাউন্ড সিস্টেমের সাথে আসবে বা পরে আসবে আর কি, আমরা দুজন আগে আগে বের হয়ে গেছি সবাই মানে রেখে আর কি, বাসায় যাব আমরা, আরো কিছু আমাদের কাজ টাজ ছিল সেটা আমরা করতে যাচ্ছিলাম, এটাই হোক। তো তারপরে তো আমরা যাচ্ছি রিক্সা করে যাচ্ছি, এখন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে আপনার পানি, এক পাশে পানি আরেক পাশে হচ্ছে ক্ষেত, তো পানির মধ্যে আমাদের আমাদের মনে হলো যে একটা ছায়ার মতো কি আমাদের সাথে সাথে যাচ্ছে, মাছ কিনা জানি না, মানে মাছও হতে পারে বাট মাছের মতো না আসলে, সেটা সেটা সামথিং ডিফারেন্ট। এবং আমাদের রিক্সাওয়ালাকে আমরা রিক্সাওয়ালার সাথে আমরা হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, মামা দেখো এটা কি? হ্যাঁ, মামা বলে মামা ওইদিকে তাকায়েন না। তখন আমাদের মধ্যে বলে ও কেন বলবে ওইদিকে তাকায়েন না,
তারপরে সে এই রাস্তা দিয়ে যাওয়া আসা জানে,
সে জানে যে সামথিং ইজ দেয়ার। সো ওইটা এবং আমরা আমি আর আরিফ খুবই আমরা শঙ্কিত হয়ে গেলাম যে ব্যাপারটা আসলে কি হচ্ছে, আমরা সিগারেট ধরাইলাম যে আগুনের কাছে নাকি আসে না, হ্যাঁ এরকম একটা চিন্তা করে আমরা সিগারেট ধরালাম। তো এরকম করতে করতে প্রায় 15-20 মিনিট পর ওই পথ আমাদের সাথে ওই জিনিসটা ছিল এবং পাশে পানিও ছিল, তারপরে আমরা বড় রাস্তায় উঠে গেছিলাম, তারপরে আমরা কিছু হয়নি আর কি। হ্যাঁ, তো থ্যাংক গড কিছু হয়নি।
আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্টুডিওতে আপনি মিউজিক প্রোডিউস করেন, সো এমনিতে এরকম হয় মাঝে মাঝে যে আমি শুনেছি যে স্টুডিওতেও মাঝে মাঝে এরকম মানে হঠাৎ করে মেশিন নষ্ট, হঠাৎ করে প্যানেল ঠিক মতো কাজ করছে না, হঠাৎ করে একটা ভয়েস নেবেন সবকিছু ঠিক আছে বাট রেকর্ডিং হচ্ছে না, এই ধরনের কোনো মানে ঘটনা কি আপনার সাথে ঘটে? কারণ আমি শুনেছি এরকম যে তিনারা যদি থাকেন আশেপাশে, তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের অগোচরেই কোন একটা জিনিস আমি এক জায়গায় রেখেছিলাম, কেউ সরায়নি কিন্তু সরে গেছে।
আমার স্টুডিও থেকে অনেক কিছু হারায়
হারায়
রেগুলার বেসিসে হারায়,
বাট এটা তো কারণ নেওয়ার কথা,
এটা কারণ নেওয়ারই কথা না। এবং এমন অদ্ভুত অদ্ভুত জিনিস হারায়, যেমন ধরেন আপনার ছাইদানি হারায় গেল, এটা নেওয়ার কিছুই নাই। এবং ছাইদানিটা হচ্ছে আমাদের, আমরা নিজেরা নিজেরা বানাইছি আর কি, একটা প্লাস্টিকের ক্যানরে, আমরা হয়তো পেঁচায় টেচায় মানে কোকের ক্যানরে আমরা পেঁচায় টেচায় হয়তো বানাইছি, তো ওইটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না এবং কেউ নেয়ও নাই। হ্যাঁ, কারণ আমরা আমরা আমাদের ইয়েতে স্টুডিওতে কোনো রোডই রাখি নাই।
আচ্ছা, হ্যাঁ,
কারণ আমরা নিজেদের কাছে নিজেরাই করি, আমরা যে কয়জন আসি, দুই তিনজন সাউন্ড ইঞ্জিনিয়ার সহ আমরা আমি আসি, তো এখানে আমরা কিছুই মানে কখনোই পাই না। এবং আরো অনেক অনেক সময় অনেক উদ্ভট উদ্ভট জিনিস হারায় যায়, যেগুলা মানে যেগুলা কোনো মানে নাই। যেমন আপনার মানে ছোট জিনিস, হয়তো জ্যাকের ছোট একটা মাথা থাকে, ওই ওইটা হয়তো হারায় গেল, যেটা হয়তো সব সময় মানে গত দুই বছর ধরে একই জায়গায় আছে, সেটা হয়তো একদিন হঠাৎ করে নাই।
এবং এই জিনিসগুলো কেউ
এগুলো নিবে না। হ্যাঁ, এটা নেওয়ার কিছুই না, এটা এমন জিনিস না যে এটা একটা মাইক্রোফোন যে কেউ নিয়ে গেলে 2000 টাকা 5000 টাকা 10000 টাকা বিক্রি করতে পারছে, তা না কিন্তু।
আচ্ছা, এরকম আপনি যে বললেন যে বড় হয়েও ঘটনা আছে, তা আমরা এখন বড় ঘটনা যাবো নাকি ছোটবেলায় আরো কিছু আছে?
বড় হয়ে বলতে পারি, বড় হয়ে আসলে যেটা আসলে রিয়েল একটা এক্সপিরিয়েন্স আছে, এবং এটা খুবই ভয়ের একটা এক্সপিরিয়েন্স আমার, এবং আমার লাইফে আমি মানে ওটা কখনো মনেই করতে চাই না আসলে। যেটা হচ্ছে যে আমি কিছুদিন পড়ালেখার খাতিরে বাইরে ছিলাম, বাইরে আমি লন্ডনে ছিলাম, বেসিক্যালি লন্ডনের থেকে একটু বাইরে আমি একটা একটা ভিলেজ এরিয়া একটা থাকতাম। হ্যাঁ, একদমই ছোট্ট একটা শহর, রিংউড ছিল শহরটার নাম, যেটা হচ্ছে আপনার আপনাদের যে গুলশান মোড়ে যে রাউন্ড অ্যাবাউটটা, হ্যাঁ, এইটুকুই আসলে শহরটা, মানে যা লাইক আপনার হার্ডলি 30-40টা বাড়ি আর কি।
আচ্ছা,
এর মধ্যে একটা বাসা আমি থাকতাম,
তারপর সব ক্ষেত্রে এরকম কিছু,
তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে বন, ক্ষেত না ভাই, বন, একদমই বন, মানে রাস্তার দুই পাশে হচ্ছে বন।
আচ্ছা,
মানে আপনার
মানে তিনাদের তো ওইটা আবার তীর্থস্থান, হ্যাঁ, মানে লন্ডন মানে সেই রকম একটা জায়গা।
হ্যাঁ, ওইটা লন্ডনের বাইরে বেশ কিছু, আপনার লন্ডন থেকে 40 মাইল দূরে, কিলোমিটার না মাইল দূরে আর কি। তো ওইখানে আমি একটা বাসায় একা থাকতাম, একদমই একা থাকতাম, নিচের তলায় ছিল একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, এবং রেস্টুরেন্ট তো আপনার 12টার পরই হচ্ছে খালি হয়ে, মানে ওখানে আর কেউ থাকে না। আমি রেস্টুরেন্টের উপরে একটা ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়ে থাকতাম, কারণ আমার ইউনিভার্সিটি ছিল ওখান থেকে আপনার 7-8 মাইল দূরে।
আচ্ছা,
তো আমি ওখান থেকে বাসে, আমার যেখানে থাকতাম ওখান থেকে সুবিধা হচ্ছে বাসে করে যাওয়া যায়।
আচ্ছা,
তো একদিন যেটা হলো যে আমার নেক্সট ডোরে ছিল একটা ক্লাব,
মানে
জাস্ট নেক্সট ডোরে, ঘর থেকে বের হয়ে পাশের বাসাটাই হচ্ছে একটা ক্লাব ছিল। আমরা ওখানে ফ্রাইডে স্যাটারডে নাইটে আমরা মজা টজা করতাম, ক্লাবিং টাবিং করার পরে আমরা একদিন হচ্ছে বাইরে হয়েছি, আমি ক্লাবিং করে বাইরে হয়েছি, তখন বাজে প্রায় 2:30-3টা। আমার কি মনে হয়েছে যে আমার মনে হয় যে একটু হাঁটি, প্রকৃতির সাথে একটু একটু ভাবুক হয়েছে, একটু মন দেশের জন্য মনটা কেমন করছে এরকম ইয়ে করছে, আমি একটু হাঁটি দেখি যে লিরিক্স টিরিক্স লেখা যায় কিনা, মাথায় কিছু আসে কিনা। তা আমি হাঁটতে হাঁটতে ওই শহরের যে মেইন রাস্তা দিয়ে বের হয়ে আমি আপনার হাইওয়েতে উঠে গেছি।
হ্যাঁ,
হাইওয়েতে উঠে গেছি, এবং হাইওয়েতে লাইটিং লাইট টাইট আছে, লাইক আশেপাশে কেউই নাই, এবং পুরো দুই পাশে হচ্ছে বন, দুই পাশে হচ্ছে পুরা জঙ্গল আর কি। হ্যাঁ, পুরাপুরি জঙ্গল, কি গাছ ছিলেন বলতে পারবো না, আমি জানি না, বোটানি স্টুডেন্ট না, আমি বলতে পারবো না, বাট বড় বড় বিশাল বিশাল গাছ ছিল। তো আমরা হয়তো আপনার হয়তো এই অনুষ্ঠানে অনেকে বলে থাকবে যে গ্রামের বাড়িতে আমরা শুনছি যে পেতনি থাকে গাছে, হ্যাঁ
শুনেছি,
অনেক শুনেছি না এই কাহিনীটা, এবং আমরা তো কেউই বিশ্বাস করি না, আমরা সবাই হাসি, একদমই হাসি না, কিন্তু আমি ওই রাতে সিরিয়াসলি একটা পেতনি দেখছি, মানে লাইক এক গাছে, ওই যে আমরা শুনছি না যে এক গাছে একটা পা থাকে আরেক গাছে একটা পা থাকে, সেম জিনিসটাই ভাই আমি দেখছি।
এবং এটা আমরা শুনি সবসময় গ্রামাঞ্চলে,
গ্রামাদেশে, হ্যাঁ,
আপনি এটা দেখছেন লন্ডনের কোন একটা গ্রাম,
একটা গ্রামে, হ্যাঁ, একটা গ্রামে, এবং আমি দেখছি যে তার অনেক দূরে আমি দেখছি যে ইয়েস একটা মানে একটা চিকন দুইটা পা, তার দুইটা এরকম দুই সাইডে দিয়ে আছে, ঝাপসা দেখা যাচ্ছে, আপনি ভালো মতে তাকাইলে ওটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, মানে আপনি বুঝতে পারছেন যে ওইখানে, হ্যাঁ, অন্ধকারের মধ্যে, কারণ লাইটের উপরে তারা হচ্ছে ইয়ে লাইটটা আপনার যে সোডিয়াম লাইট গুলো যে থাকে তার উপরে তারা, হ্যাঁ, এবং বিশাল আকৃতি।
আচ্ছা,
ফার্স্টে আপনি যখন দেখবেন তখন মনে হবে যে দুইটা গাছ একসাথে, মনে হয় লেগে গেছে, মানে এই পাশের গাছটা এই পাশে মানে ডালপালা দিয়ে
ইউ শেপের মতো একটা।
হ্যাঁ, কিন্তু আপনি যদি একটু ভালো মতো দেখবেন তখন দেখবেন যে দেয়ার ইজ এ বডি, দেয়ার ইজ এ লেগ, এভরিথিং ইজ দেয়ার, বুঝছেন? এবং এটা ধরেন নড়তেছে এবং এটা ইয়ে করতেছে।
তো আমি কি করলাম,
আমি মানে আমি ফার্স্ট এটা দেখার পরে ওই তো ফার্স্টে তো বুঝি নাই যে এটা কিছু অরিজিনাল নাকি কি জিনিসটা কি, আরেক মানে ততক্ষণে আর একটু সামনে চলে গেছি দেখতে দেখতে, তারপরে গিয়ে দেখি যে হ্যাঁ একটা মনে হচ্ছে যে এটা আসলে একটা কিছু, এবং এবং জিনিসটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে, একটু আরো পরিষ্কার হচ্ছে। তো আমি মানে বুঝতে পারছিলাম যে দৌড় দিব না কি করব, মারা যাব না কি হবে, মানে আমি জাস্ট জাস্ট ঘুরে আল্লাহর নাম নিতে নিতে আইদুল গোসি পারি না। হ্যাঁ, ওই দিন খুব দুঃখ হয়েছিল যে কেন আইদুল গোসি শিখলাম না, দোয়াদুরু যা পারি বলতে 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 আমার ঘরে ঢুকে গেছি, মানে হাঁটতে হাঁটতে আবার শহরে ঢুকে ঘরে ঢুকে ঘুমায় গেছি, মানে
এছাড়া হচ্ছে যে ছোটবেলায় হলো বড় হয়েও হলো প্রতিনিয়ত ঘটছে এরকম ঘটনা, তো আর কোন ঘটনা আছে কি?
ভূত ভৌতিক ওরকম কোন ঘটনা নাই, এমনি ভয় পাইছি এরকম অনেক ঘটনা আছে, অ্যাক্সিডেন্ট করতে গিয়ে ভয় পাইছি বা এরকম অনেক ধরনের ঘটনা আছে, বাট ভূত নিয়ে ওরকম ভৌতিক এখন মনে পড়ছে না।
তাহলে আমি একটা কথা বলবো যে মানে হুট করে যদি আপনার কি মনে হয়, মানে একদম আপনাকেই প্রশ্ন করছি যে হুট করে ঘুম ভেঙে যদি দেখি যে সামনে ওইরকম একটা ওইরকম কিছু একটা মানে কিছু একটা সামনে হঠাৎ করে এরকম তেনাদের সাথে যদি দেখা হয়ে যায়, সেই মুহূর্তে আপনি হলে কি করেন, বা আপনি মানে ভয়ঙ্কর যতবারই ভয় পেয়েছেন আপনি ওই মুহূর্তে কি করেন?
ডিপেন্ড করতেছে আসলে কি আসলো আমার সামনে। হ্যাঁ, আমরা বলি ভূত, আমরা বলি জিন, আমরা বলি পরী। এখন প্রথম দুইটা ভূত আর জিন হইলে ভাই ভয় পাইছে, পরী হইলে এখন জানি না কি করতে
পারে,
গান লিখাও ফেলতে পারি। হ্যাঁ, বাপ্পাদার গান আছে, পরী নামে বাপ্পাদার গান আছে। হ্যাঁ, আর ডিপেন্ড করে যে মানে ছবি তো আপনার সুপার ন্যাচারাল জিনিসই, পরীও তো একটা সুপার ন্যাচারাল জিনিসই, তাই না? সো ওইটা আসতে দোষ কি, হোপফুলি ওইটাই আসবে।
আর যারা সাধারণত ভয় পায়, যে প্যারানর্মাল সবকিছুতে ভয় পায়, তাদের জন্য কিছু একটা বলেন, মানে এটা তো সংবিধিবদ্ধ সতর্কীকরণ এরকম কিছু একটা হতে পারে।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে ভয় পাবেন, ভয় পাওয়া ভালো, ভয় পাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, ভয় পেতেই পারেন, তবে ভয়ে দিশেহারা হবেন না। আপনারা ভয় পেলে ঘুরে আস্তে আস্তে বাসায় চলে যাবেন।
আমরা এরপরে কি একটা ভয় নিয়ে কি আমরা একটা অ্যালবামে গান পাবো, মানে পেতেই পারি মনে হয়।
আমার একটা গান আছে ইনফ্যাক্ট, এটা হচ্ছে ভয় নাই রে মনা।
আপনারা আমার একটু দু একটা লাইন কি শোনা যেতে পারে?
ভয় নাই রে মনা, ভয় নাই কোনখানে, কোথাও হারাতে বাধা নেই মনে মনে, আপনি আপন ঘরে শীত কাটে, আপনি আপন কর্মে বাধ সাধে, তা কি তুমি জানো না, তা কি তুমি বোঝো না, তা কি তুমি জানো না, তা কি তুমি বোঝো না, ভয় নাই রে মনা, ভয় নাই কোনখানে।
আপনি যাই হোক, তো অনেক ভালো লাগলো আজকে আপনার কাছ থেকে সমস্ত ঘটনাগুলো শুনে। তো যারা শুনছে আপনাকে, যারা আপনার গান শোনে, যারা ভূত ফেম শোনে, তাদের উদ্দেশ্যে শেষ কিছু যদি বলতে চান তাহলে প্লিজ বলুন।
শেষ বলতে যদি ভূত নিয়ে যেটা বলতে চাই, আসলে ভূত জিনিসটা খুব ইন্টারেস্টিং, এখানে প্যারানর্মাল একটা ব্যাপার, সাইকোলজিক্যাল একটা ব্যাপার। আমরা একটা জিনিস হচ্ছে যে আসলে আমরা যেটা ভূত মনে করি, হ্যাঁ, বা যে আমরা যেটা ভয় পাই সুপার ন্যাচারাল ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আসলে দেখা যায় যেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে
একদম,
কিন্তু আবার আমাদের রিলিজনে
সায়েন্স আর এটা একসাথে
যায়ও না, মানে সেটা বলছে আমাদের রিলিজনেই আছে যে দেয়ার ইজ সামথিং সামওয়্যার, থাকতেই পারে যে কোনো সময়। সো এবং আমরা এটাও শুনি যে আমাদের হাতের এক আমাদের শরীরের এক বিঘত মানে দূরেই একটা করে জিন থাকে, এরকম কিন্তু আমরা শুনছি ছোটবেলায়। হ্যাঁ, অনেক জানি না এটা সত্যি কিনা, হ্যাঁ শুনছি যে আমাদের সাথেই একটা করে জিন থাকে, এই থাকে সেই থাকে। তো আসলে অবিশ্বাস করার কিছু নাই, আবার ভয় পাওয়ারও কিছু নাই, আসলে বুঝতে হবে জিনিসটাকে। টেকনিক্যালি যদি ভয় পেয়েই যাই কখনো আমরা বুঝে নিব যে আসলে ব্যাপারটা কি, এটাই হচ্ছে আমার সবাইকে।
আর আপনার আপনার যারা লিসনার রয়েছেন, আপনার যারা শ্রোতা রয়েছেন, যারা আপনার গান শুনে, তাদেরকে কিছু বলতে চান ঈদের ঈদ উপলক্ষে?
ঈদের মানে শুভেচ্ছা সবাই, ঈদে নতুন পোশাক পরে নতুন জামা কাপড় পরে নিশ্চয়ই খুব মজা করছে।
অনেকে এখন যারা শুনছেন অনেকে হয়তো ঢাকায় ঢাকা থেকে গেছেন দেশের বাড়িতে এবং সেখানে বসে শুনছেন আমাদেরকে,
সো তাদেরকেও সেম কথা যে ভয় পাওয়ার কিছু নাই।
আপনাদেরও নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছে এবং আমরা এক্সপেক্ট করবো যে খুব দ্রুত দীপ্ত ভাইয়ের নতুন নতুন মানে ভয়ের গান নিয়ে আপনাদের সামনে আপনারা অনেক ভয় পাবেন। থ্যাংক ইউ
রাসেল ভাই,
কথা হচ্ছিল এতক্ষণ দীপ্তর সাথে এবং দীপ্ত তার ভয়ের বিভিন্ন এক্সপিরিয়েন্স যা দেশে করেছে এবং দেশের বাইরেও করেছে এরকম অনেক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলেন। এখন আবার একটা ছোট্ট বিরতি এবং কথা না বাড়িয়ে চলুন শুরু আসি আরো একটি গান এবং এরপরে ফিরে আসছি নতুন কাউকে নিয়ে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন এবং আপনি এস এম এস পাঠান। নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। SMS পড়া হচ্ছে না বলে অনেকে হতাশ হতে পারেন, বাট ডোন্ট ওয়ারি, কারণ আপনার SMS গুলো সযত্নে আমরা সংরক্ষণ করে রাখি এবং অবশ্যই আপনার SMS দেখেই পরবর্তীতে আপনাকে কল দেয়া হবে বা আপনার ঘটনাটা আমরা শেয়ার করব আমাদের মানে আপনাদের সাথেই আর কি। চলুন একটা গানে ফিরে যাই। রাসেল এবং বলেছিলাম যে আজকে সমস্ত সেলিব্রিটিরা আসবেন এবং তাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন। আর এই মুহূর্তে আমার সাথে আছেন আমার অসম্ভব প্রিয় একজন আর্টিস্ট, আপনারা জানেন, কারণ বিভিন্ন সময় তার গান মানে আমি যখন আপনাদের সাথে আড্ডা বাজিয়ে থাকি বা অন্য কোনো সময় থাকি আপনাদের সাথে তখন তার গান প্রচুর বাজে, বিশেষ করে ফিরে পাওয়া, এমন কেন এমন হলো এরকম, তারপরে হচ্ছে আরো অনেক কিছু। সেই এলিটা আছেন আমাদের সঙ্গে, ঈদ মোবারক এলিটা।
ঈদ মোবারক রাসেল ভাই, কেমন আছেন?
এই তো ভালো আছি, আপনি কেমন আছেন, কেমন চলছে?
এই তো আছি। কোন
কেমন হলো
ঈদ? এই তো এবার দেশের বাড়ি যাইনি, চট্টগ্রাম যাইনি, এবার আমি ঢাকায় ছিলাম। তো ফ্রেন্ডসরা আসলো, আমার আত্মীয় স্বজন বা ফ্যামিলি ফ্রেন্ডস যারা ছিল তাদের সাথে একটু আড্ডা আড্ডা দেওয়া হলো, ঘোরাঘুরি হলো।
আর এমনিতে হচ্ছে যে এই সময়টা ঢাকা শহরটা অনেক ফাঁকা হয়ে যায়,
একদম
ফাঁকা হয়ে যাওয়ার সময় ফাঁকা শহরে ভয় লাগে,
একটা ড্রিম ল্যান্ড হয়ে যায়।
ভয় লাগে না
রাতের বেলা? ভয় লাগে
রাতের বেলা, একা একা
কিছু কিছু জায়গায়, আমি বলবো যে দিনের বেলাও কিন্তু ভয় লাগে।
কিরকম আমি একটু শুনতে চাই, ঢাকায় কোন জায়গাগুলো একটু মানে
কিছু কিছু জায়গা হয়তো আমি স্পেসিফিকলি বলতে পারবো না, বাট কিছু কিছু জায়গা আছে এত নিরিবিলি হয়ে যায় যে হয়তো ধরেন আমার না ফর সাম রিজন মিন্টু রোডের দিকে, মিন্টু রোডের দিকে একটু ভয় লাগে, কারণ এত নিরিবিলি। এমনিতে কিন্তু ওই রোড গুলো কিন্তু এমনি নর্মাল দিনেও কিন্তু মানে যানবাহন বেশি থাকে না ওদিকে, ওদিকে খুবই কম ইয়ে মানুষজন হাঁটাহাঁটি করে বা ইয়ে করে, কারণ ওখানে তো আপনি জানেন যে এরিয়াটাই একটু ধরেন আপনার বাসাগুলো অনেক বড় বড় পুরান দিনের রাস্তা, পুরান দিনের ডিজাইন। তো অনেক সময় হয় যে দিনের বেলাও স্পেশালি ঈদের সময় যখন তিনটা দিন ছুটি থাকে ঈদে, একদম পুরো শহর খালি হয়ে যায়, তখন সেই সময়গুলো মিন্টু রোড এবং মিন্টু রোডের মতন যে রাস্তাগুলো একটা মানে পিন ড্রপ করলেও আপনি শুনতে পারবেন। হ্যাঁ, তো হঠাৎ ধরেন কোন একটা গাছের কোনো পাতা নড়ে উঠলো, আর আমি কিন্তু একটু ভয় বেশি পাই, আমি অনেক ভয় পাই, আপনাকে আগেও বলেছিলাম, আপনাকে বলেছিলাম সেটা বন্ধ করেন, কারণ যেসব যেসব ঘটনাগুলো আমি শুনি আসলে অনেক ভয়ঙ্কর এবং বিশ্বাস করতে ইচ্ছা করে না যেগুলো আসলে সত্যি ঘটনা
বা এগুলো আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করি আর কি। আপনি নিশ্চয় চাইবেন না এক্সপিরিয়েন্স করতে।
নো ওয়ে।
আমি যে রাস্তার কথা বলছিলেন তখনই আমার একটা জিনিস মনে পড়লো, ঢাকার আরেক রাস্তা আছে যে রাস্তায় গেলে আমার সবসময় মনে হয় কি যে এটা একদমই আমার মনের ভুল হতে পারে, কিন্তু মনে হয় যে এই কিছু একটা ঘটবে বোধ হয়, এই কিছু, এটা হচ্ছে ফুলার রোড। প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে জীবনে প্রথম মনে পড়ে যে ভয় পেয়েছিলেন কিভাবে বা কবে?
আমার একটা কিছু প্রবলেমস আছে, আমার প্রবলেমস গুলো একটা হচ্ছে খুব পার্সোনাল কিছু প্রবলেম, আমার ফ্যামিলি জানে খালি, আমি আসলে খুব ভয় পাই। আমি আমি জানি আমি একটু হয়তো একটু নার্ভাস টাইপের, আমার মা হচ্ছে বলে আমি একটু বেশি নার্ভাস, ধরেন আমি চুপচাপ বই পড়ছি বা টিভি দেখছি বা কথা বা অনলাইনে আছি কিছু একটা করছি চুপচাপ, যদি আমি একটা আওয়াজ যদি শুনি আমি খুব আটকে উঠি, তো কেউ যদি আমাকে এসে ঘাড়ে হাত দেয় বা আমি এগুলোর ভয়ে খুব থাকি, তো প্রথম ভয় পেয়েছি আসলে, আর এগুলোর জন্য মনে হয় আমার ছোটবেলায় আমি খুব রিকারিং কিছু স্বপ্ন আমি দেখতাম, এবং রাতের বেলা আমি ঘুমের মধ্যে যে স্লিপ ওয়াকিং বলে না, স্লিপ ওয়াকিং টাইপ একটা কিছু, স্লিপ ওয়াকিং তো খুব পিসফুল, আমি উঠে চিল্লাচিল্লি করতাম পাগলের মতন, যাকে পেতাম তাকে মানে ধরে এরকম করে মারতাম, মানে আমাকে বাঁচাও এরকম, আমি স্বপ্নে কি দেখতাম আমার মনে নেই, বাট এটা আমার এভরি ইয়ার হতো একদম ছয়, আমার লাস্ট যেটা হয়েছে আমার মনে আছে যখন আমার বয়স 13 বছর বয়স তখন হয়েছে এটা। তো আব্বু আম্মু তো জানতো এই এই প্রবলেমটা আমার, ওরা দে নো হাউ টু হ্যান্ডেল ইট, ওরা জানতো ওরা কিভাবে হ্যান্ডেল করতে হবে, তো আমাকে হ্যান্ডেল করতো। কিন্তু অনেক সময় ধরেন ছোটবেলায় যেটা হতো যে ফ্রেন্ডদের সাথে স্লাম্বার পার্টি করতাম, একসাথে একজনের বাসায় যেতাম, রাতের বেলা ঘুমাতাম, এরকম কিন্তু আমার একবার হয়েছিল, আমার সব ফ্রেন্ডরা একসাথে ঘুমাতে ঘুমাতে অনেক রাত, যেটা হয় বাচ্চারা যখন একসাথে থাকে ঘুমায় না, তো আমি ঘুমিয়ে গেছি ওরা সবাই জাগ না, হঠাৎ মানে ওরা যেটা ডিসক্রাইব করলো আমার তো কিছু মনে নেই, আমি নাকি হঠাৎ উঠে চোখ টোক খুলে চুল টুল একদম আলা, কান্না শুরু করে দিয়েছি, চিল্লানো শুরু করে দিয়েছি, যাকে পাই তাকে মারছি, তো ওদের ধারণা যে আমার এবং আসলে নাকি আমি এমন আচরণ করতাম যে আমি নাকি পজেস থাকতাম, বাট আমার আব্বুর একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে হয়তো ব্লাড সার্কুলেশনে কিছু একটা প্রবলেম, বাট এটা এটা হতে বা এটা আমার প্রায় হতো, এবং আমি আমি সবসময় একটু ভয় ভয় থাকতাম যে এটা হবে হবে আমার, তো তারপর আমার দাদু বলতো যে আমাকে বোবাই ধরেছে, এটা প্রায় বলতো আমার দাদি যে তোমাকে মানে বোবাই ধরেছে, তো এই প্রবলেমটা নাকি আমারও হতো ওনারও হতো ছোটবেলায়, তো এটা নাকি আমার, তো ওই সময়টা থেকে কিন্তু আমার ভয়টা কিন্তু খুব বেশি, আমি একটু অন্ধকার ভয় পাই, ডার্কনেস আমি একটু ভয় পাই,
হ্যাঁ
আমি এবং
কিছু থাকা লাগে না, মানে
কিছু থাকা লাগে না আমি, হ্যাঁ এবং প্রায় যেটা হয় যে আমি যখন দেশে বাইরে যাই কোনো কাজ করতে হয় সামথিং, আমি যখন হোটেলে থাকি তখন আমি প্যাসেজওয়ে লাইট, রুমের লাইট, বাথরুমের লাইট এবং টিভি ছেড়ে তারপর আমি ঘুমাই,
আমি বহুদিন ছেড়ে ঘুমাই, এবং আমি যখন কোনো সময় একা থাকি কোনো রুমে টিভি না ছাড়লে আমার মনে হয় যে ফাঁকা ফাঁকা লাগে,
ফাঁকা ফাঁকা, এবং আমি এটা প্রায় এখনো করি আমার রুমে, প্রায় আমি যখন অন্ধকার হঠাৎ, আর আমি রাতেবেলা উঠে যাই প্রায় ঘুম থেকে, প্রায় উঠে যাই, দেখলাম দেখি যে আমি একা একা, আমি তো আমার রুমে থাকি, তখন যেটা হয় যে আমি টিভি ছেড়ে দিই, সকালবেলা আমার মা এসে বকাবকি, তুমি টিভি ছেড়ে ঘুম, এটা কোন ধরনের ইয়ে, তুমি টিভি ছেড়ে ঘুমাচ্ছ কেন, মানে টিভি নষ্ট হয়ে যাবে বা হয়তো লাইট জ্বালানো, সারা রাত লাইট জ্বালানো, এটা আবার কোন ধরনের, কোন দেশি নিয়ম এটা, বুঝলাম
মানে ওই ভয় পাওয়ার চাইতে এটা অনেক 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 আরামে ঘুমানো যায় এরকম কিছু একটা করলে। কিন্তু আমি যেটা বলবো যে এবার যে সেকেন্ড কোশ্চেনটা সেটা হচ্ছে সবাইকেই করছে এই কোশ্চেনগুলো, সেটা হচ্ছে যে ভয় যখন পেয়ে গেছেন জাস্ট এখন তো কিছু করার নাই, সেই মুহূর্তে কি করেন, যে ভয় তো পেয়ে গেছেন মানে জাস্ট হঠাৎ করে একটা কিছু এক্সপেরিয়েন্স করছেন, সেই মুহূর্তটা আপনি কি করেন বা কি করতে ইচ্ছে করে?
আমার আমি আপনাকে একদম ইয়ে করে বলি, আমি না ব্ল্যাঙ্ক হয়ে যাই রাসেল ভাই, একদম ব্ল্যাঙ্ক, এবং স্টিফনেস যেটাকে বলে এটা তো আমি খালি বইতে পড়তাম যে এই মানুষটা স্টিফ হয়ে গেল বা হোয়াট এভার, আমি ওই স্টিফনেসটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করি, আমি পুরো স্টিফ হয়ে যাই, আমার পুরো বডি, আমি যদি বেশিরভাগই হয় এটা রাতেবেলা যখন আমি শুয়ে থাকি, যখন আমি শুয়ে থাকি তখন মনে হয় যে ওই যে গাটা ছেড়ে দেয় না, এনার্জিটা ওরকম ছেড়ে দেয়, আমি যত গরম হোক না কেন, গরমকাল হোক হোয়াট এভার হোক, আমি এক চাদর নিয়ে মানে মাথার উপর দিয়ে আমি শুয়ে থাকি, তারপর আমি দোয়া পড়তে থাকি, সুরা পড়তে থাকি, মানে আমি কিন্তু কিছুটা সময় অ্যাটলিস্ট হাফ এন আওয়ার বা এক ঘন্টা আমি এরকমই করতে থাকি, কিন্তু আমি আমি ভয়ের চোখও খুলি না, আমি চাইলে একটু হাঁটতে পারি, কিন্তু আমার আমার লাইটের একটা সুইচ আছে, কানেকশন দেওয়া আছে বিছানার পাশে, আমি বই পড়তে পড়তে অনেক সময় ঘুমিয়ে যাই, তো লাইট সুইচটাই করি, আমি চাইলে হাঁটতে পারি কিন্তু আমি সুইচটা জ্বালিয়ে আমি লাইট জ্বালাতে পারি, কিন্তু অতটুকু সাহস আমার হয় না, এবং ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কিছু টাইম, এবং এরকমও রাত গেছে আমার যে আমি 2-3 ঘন্টা একসাথে জাগনা জাগনা জাগনা, তারপর মানে তারপর আস্তে 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 কখন ঘুমিয়ে পড়ি আমি জানি না,
এবং বই পড়ার সময় আমার একটা অদ্ভুত ফিলিং হয়, আমি জানি না যে আপনার হয় কিনা, আমার সবসময় মনে হয় কি বই পড়ছি আমি হঠাৎ করে মনে হচ্ছে মানে জাস্ট সামনে ধরে আছে বইটা, মনে হচ্ছে পায়ের কাছে কিছু একটা আছে, আমি না বারবার করে ঝট করে ঝট করে বইটা সরিয়ে আবার পায়ের দিকে দেখি,
হ্যাঁ আমার এটা প্রায় হয় কিন্তু
কিছু একটা আছে মনে হয়,
আর আমার আমার প্রায় যেটা হয় যে দরজা কি নক করলো নাকি এরকম প্রায় হয় যে আমি গিয়ে দরজাটা খুলিও যে কেউ নাই, হ্যাঁ হয়তো নক করেনি, হয়তো এটা আমারই একটা, হ্যাঁ এটা আমারই ইয়ে, বাট আমার এটা প্রায় মনে হয় যে দরজা নক করেছে এটা, এবং এরকমও হয়েছে অনেকবার যে আমি এই বছরে ইনফ্যাক্ট এই বছর লাস্ট ইয়ার এরকম অনেকগুলো ইয়ে হয়েছে, ইনস্টেন্সেস হয়েছে যে আমি মিস কল দিয়ে আমার মাকে ডেকে তারপর ঈদের আম্মু এসে আমার সাথে ঘুমায় বা আমি গিয়ে আম্মুদের রুমে ঘুমাতাম, এরকম এরকম প্রায় হয়েছে,
এরকম হয়েছে। আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে যারা ভয় পায় তাদের জন্য কিছু একটা বলেন, যারা মানে এখানে কিন্তু অনেকজনই আছেন যারা শোনেন রেগুলার এই শোটা, বা যারা নানাভাবে কেউ এসে হয়তো কেউ তাদের নিজেদের এক্সপিরিয়েন্স পাঠাচ্ছেন, কেউ হয়তো এখানে এসে শেয়ার করে যাচ্ছেন, তো তাদের জন্য কিছু বলেন যারা ভয় পায় রেগুলার, যারা ভয় পায়?
আমাকে যেটা অনেকেই বলেছে, বিকজ আমি একটু ভয় বেশি পাই, তো যখন দেখেছি যে এটা আসলে আমার একটা সিরিয়াস প্রবলেম, আই ডোন্ট জোক, আমি ফাইজলামি করি না। যেরকম রাসেল ভাই আমি আপনাকে বলি, যখন গ্রাজ বের হয়েছে দ্য মুভি, গ্রাজ 1, গ্রাজ 2, আই থিঙ্ক গ্রাজ 3ও বের হয়েছে, কিন্তু আমি গ্রাজ যে মুভিটা ওটা আমাকে আমার ফ্রেন্ডসরা জোর করে দেখেছিল, আমার ঘুম হয় না অনেক রাত, এবং আমি আমি কিন্তু হরর মুভিজ দেখি না, আমি আমার রুমে হরর কোনো বই বা ডিভিডি কিছুই রাখি না, মানুষ এটা নিয়ে হাসাহাসি করে, আসলে এটা আমার প্রবলেম হয় বলে আমি আমি এগুলো কিছু করি না। তো আমার মনে হয় যে যারা ভয় পায় তারা এগুলা একটু দূরে দূরে, কিন্তু আমাকে যারা আমার ফ্রেন্ডসরা বা আমার রিলেটিভরা বলেছে যে ভয়টাকে ফেস করতে হবে, এবং আমার মাও প্রায় বলে যে ভয়টাকে ফেস করতে হবে, কারণ এই ভয়ের জন্য আমরা অনেক কাজ কিন্তু ইনকমপ্লিট রেখে দিই প্রচুর। ধরেন আমার এখন কথার কথা উঠতে হবে, আজান দিচ্ছে নামাজ পড়তে হবে ধরেন ফজরের সময়, ওই ভয়ের জন্য কিন্তু আমি উঠছি না, এটা প্রায় হয়। তারপর ধরেন আমার কোথাও যেতে হবে, আমার কোনো একটা কাজ আছে, তো আই হ্যাভ টু গেট আপ এট 5, রেডি হয়ে 6টার মধ্যে বের হয়ে যেতে হবে, আমি এটা পারছি না কারণ আমার ভয় ভয় আমি শুয়ে আছি। তো এগুলো না মানে যেটা আমার মা বলে, অনেকে বলে এটা যে এটা ইটস ট্রু যে আমাদের পৃথিবীতে হয়তো অনেক কিছু আছে বাট কাজের উপরে কিছু নাই, যেটা দরকার এটা কিন্তু করতে হবে। তো এই ভয়টার জন্য যদি তোমার কিছু ক্ষতি হয় তাহলে ইউ হ্যাভ টু ফেস দিস ফিয়ার, এই এই ফিয়ারটা ফেস করতেই হবে। তো এটা এখন কিভাবে ফেস করতে হবে এটা অনেকের ইয়ে, যেরকম ধরেন আমি আমি একটা ইয়ে করি যে আমি খালি পড়তে থাকি, সুরা পড়তে থাকি, সুরা পড়তে থাকি, আমি 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 একটু রিলিজিয়াস, আমি কিছু জিনিস বিশ্বাস করি, তো ওগুলোকে আমি খালি স্মরণ করতে থাকি, বারবার পড়তে থাকি, বারবার রিপিট করতে থাকি, এগুলো করি। তারপর আরেকটা জিনিস যেটা আমাকে হেল্প করেছে খুব, সেটা হচ্ছে কাজের মধ্যে থাকতে হবে, কাজের মধ্যে, এটা যে কোনো কাজ হতে পারে, হয়তো আপনার ফ্রেন্ডের বিয়ে, বিয়ে নিয়ে আপনি দৌড়াদৌড়ি করছেন, এই ঠিক করছেন, ওটা ঠিক করছেন, আপনার অফিসের কাজ আছে, আপনার নিজস্ব কোনো প্রজেক্ট থাকতে পারে, যে আপনি একটা এসে লিখবেন বা কিছু একটা লিখবেন, লেখা শেষ করবেন, লেখা শেষ না করলে, তো আপনি এগুলোর মধ্যে সারাক্ষণ থাকলে হবে কি, রাতেবেলা কিন্তু আসলে ইউ উইল গেট টায়ার্ড, আর আসলে একটা পিসফুল ঘুম আপনার আসবে তখন দরকার, হ্যাঁ তখন কিন্তু মানে হাজার রকমের ভয় আসলেও টায়ার্ডনেসটা কিন্তু আপনাকে, হ্যাঁ এক্স্যাক্টলি, তখন কিন্তু আপনি ঘুমিয়ে যাবেন। তো আমার মনে হয় যে আপনি যদি হেলদি কিছু কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি থাকেন সবসময়, আপনার ব্রেনটা কিন্তু সবসময় মানে, তারপর কিন্তু ভয়টাকে আর ইম্পর্টেন্স দিবে না
সত্যি।
কিন্তু আপনি যদি কাজ কম করেন, আজেবাজে চিন্তা বেশি করেন, আপনার ব্রেন ডেফিনেটলি ভয়টাকেই বেশি ইম্পর্টেন্স দিবে।
এবং আমার যেটা মনে হয় যারা যারা সত্যিকার অর্থে এখন বাচ্চার মা বা যারা এখন বাচ্চাদেরকে মানুষ করছেন, বড় করছেন, তাদের একটা জিনিস ছোটবেলা থেকে না এই জিনিসগুলো অনেক অনেকে তো এফেক্ট করে, যে ছোটবেলা থেকে ভয় এটা খেয়ে নাও, না হলে কিন্তু এই যে এই ঝামেলাগুলো কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যায় একসময়, সত্যি মনে হয় যে আসলেই কিছু একটা বোধ হয় আছে, তো এই জিনিসগুলো সমস্যা হয়। আচ্ছা, যারা ভয় পায় না তাদের জন্য কিছু একটা বলতে হবে,
আমি এরকম অনেক প্যারেন্টস কে চিনি যারা এখনকার মানে আমাদের সমান, যারা প্যারেন্টস যারা নতুন নতুন মা বাবা হচ্ছে, ওরা কিন্তু আবার খেনাও খেনাও, পুলিশ আসবে কিন্তু, খেনাও খেনাও, এরকম কিন্তু এক বলে, হ্যাঁ এখন আর মাও বা ভূত বা এগুলো আর ইয়ে করে না,
এরকম ধরনের ভয় দেখাতে হবে, এবং এটা ওটা ওর ভেবে নেওয়া সহজ হয়, সবসময় নিউজে দেখছে, সবসময় পত্রিকার পাতায় দেখছে,
রিয়েলিস্টিক বাচ্চা। আচ্ছা, আপনি যে প্রশ্ন করলেন যারা ভয় পায় না, তাদেরকে আমি কংগ্রাচুলেশনস বলবো যে বিশাল বড় একটা ফিয়ার থেকে আপনারা মুক্তি পেয়ে গেছেন, আপনারা এনজয় করতে পারেন, এখন অনেক সুন্দর সুন্দর হলিউড থ্রিলার্স বের হয় যেগুলো দেখতে পারি না, বাট এগুলো আপনারা দেখতে পারেন, এগুলো নিয়ে আপনারা ডিসকাস করতে পারেন, আমি বলবো যে এটা খুবই ভালো, কিন্তু আল্লাহর ওয়াস্তে যারা ভয় পায় তাদেরকে ভয় দেখায় না।
আচ্ছা, যদি কেউ কোনোদিন বলে বা আমি যদি এখন বলি যে আপনার জীবনে স্মরণীয় একটা ভয়ের ঘটনা বলুন,
আসলে আমি তো এগুলো খুব অ্যাভয়েড করি, কিন্তু দুইটা ঘটনা বলতে পারি, বাট নাথিং কম্পেয়ার টু আপনার অন্য যে ঘটনাগুলো যেগুলো শুনেন, একটা ঘটনা মনে আছে যে আমরা তো মিডল ইস্টে থাকতাম, তো মিডল ইস্ট থেকে আমরা প্রতি বছর ধরেন এক মাসের জন্য আমার বাংলাদেশে আসতাম, একদম ছোট থাক, আমরা এখন চার ভাই বোন, বা ওই সময় কিন্তু আমরা তখন ছোটবেলার কথা বলছি, তখন আমি আর আমার ভাই মিল, আমাদের মধ্যে 13 মাসের ডিফারেন্স, আমরা পিঠাপিঠি, তখন আমরা যেটা করতাম যে ঢাকায় আসতাম, ঢাকায় এসে একদিন দুদিন থাকতাম, তারপর আমরা চিটাং চলে যেতাম, ওখানে বাকি 20 দিন থাকতাম, 25 দিন থাকতাম, আবার ঢাকায় আসতাম, একদিন দিন তো ওখান থেকে ফ্লাইট নিয়ে আমরা সাউদি চলে যেতাম, এরকম একটা ইয়ে ছিল তখন। আর আমরা ঢাকা বলতে কিন্তু আমরা ঢাকা চিনতাম খালি কাহেরটুলি, পুরান ঢাকা। আমার মা ওখানে বড় হয়েছে, আমার বাবা ওখানে থাকতো, ঢাকা ইউনিভার্সিটি যখন পড়তেন, তো পুরান একটা বাসা আছে আমাদের ওখানে, ওখানে আমরা উঠতাম, ওখানে থাকতাম। তো ছাদের উপরে একটা পুরান একটা একটা রুম আছে যেখানে আমার বড় দাদু থাকতেন, তো ওখানে আমরা যখন ভেকেশন আসতাম আমরা ওখানে থাকতাম। এখন পুরান ঢাকা যারা থাকেন তারা হয়তো বুঝবেন, যারা যারা বাসে গিয়েছেন, জানালাগুলো কিন্তু বিশাল বড় বড়, এবং জানালার যে মানে ওগুলো খোলা বন্ধ করা মানে একটা ছোট বাচ্চার জন্য এটা একটা বিশাল বড় একটা টাস্ক। এবং তখন কিন্তু কোনো গ্রিলস ছিল না, দাঁড়ালে কিন্তু পড়েও যেতে পারেনি, এরকম সব বন্ধ থাকতো। আশেপাশে অনেক গাছ, আর মনে আছে অনেক রকম গাছ তখন ছিল, পেয়ারা গাছ, তারপর অনেক রকম, আমি ফ্রুটস এর নামগুলো হয়তো জানি না, কিন্তু ওখানে অনেক রকম গাছ ছিল, বড় বড় গাছ ছিল। এবং মানে ছাদটাও একটু পুরান দিনের মতন, কতগুলো ডিজাইন ডিজাইন মার্কা, অনেকগুলো মজার মজার। তো আমরা ওই ছাদে ওখানে থাকতাম, আমি আর আম্মু, বিছানাগুলো বড় বড়, তো আমি আর আম্মু বিছানায় থাকতাম, এমিল আর আব্বু পাশের একটা একটা ম্যাট্রেস করে নিচে থাকতো। আমি প্রতি রাতে উঠে যেতাম, প্রতি রাতে আমি উঠে যেতাম মাঝখানে, এবং দেখতাম যে আব্বু মানে গরম, তখন তো এসি ছিল না, তো ফ্যান ছেড়ে দিয়ে আব্বু বড় বড় যে জানালাগুলো ওগুলো খুলে রাখতো, মানে খোলা রাখতো বাতাস যেন ভেন্টিলেশনের জন্য। আমি নিশ্চিত আমি একটা খুব উইয়ার্ড একটা আওয়াজ শুনতাম, এবং আওয়াজটা বিড়ালের না, আওয়াজটা কুকুরের না, আওয়াজটা কোনো যে ওই যে আশেপাশে যে কোনো নর্মাল যে জীবজন্তু ওগুলোর মানে মানুষেরও না, কিসের আওয়াজ আমি বুঝতাম না। এবং আমি এটাও বুঝতাম যে এই যে আওয়াজটা এটা দুইটা পিচে ছিল, এবং এটা দুইজন কনভারসেশন করছে, এটা আমি এভরি রাতে শুনতাম, প্রতি রাতে জিনিসটা আমি শুনতাম। এবং আমি যখন ঘুম থেকে উঠতাম আমি শুনতাম, আমি খুব ভয় পেয়ে যেতাম, কারণ এটা আমার কাছে খুব আজগুবি একটা ইয়ে। এবং ওরা যে কনভারসেশন করছে এটা বুঝতে পারছি, মানে কিরকম কনভারসেশন, মানে বাসায় যেরকম আব্বু আম্মুরা করে না যে হ্যাঁ তো এইটা হয়েছে ওইটা হয়েছে, বা এই মাসে হয়তো এত টাকা বেশি লাগবে, নর্মাল কিছু হাউসহোল্ড কনভারসেশন, এগুলো নর্মাল কিছু হাউসহোল্ড কনভারসেশনই, কিন্তু কি একটা ভাষায় বলতো, কি একটা আজগুবি একটা ভয়েসে বলতো, এটা আমি কখনো বুঝতাম না এই জিনিসটা। নট যে ওরা এসে আমাকে হার্ট করতো তা না, অনেক সময় মনে হতো যে খুব কাছে আসছে আওয়াজটা, মনে হচ্ছে উপর দিয়ে যাচ্ছে আওয়াজটা, বা অনেক সময় মনে হতো যে আমার পাশের বাড়িতে বা পাশের গাছে বসে ওরা আলাপ আলোচনা করছে, এরকম মনে হতো এই জিনিসটা। এবং এটা প্রতি রাতে আমি শুনতাম, পরীক্ষার জন্য পড়াশোনা করছে জোরে জোরে, তো জোরে জোরে যে মুখস্থ করতো না আগে, জোরে জোরে পড়ে পড়ে, তো ওরকম পড়তো, দূরে দূরে পড়তো, ওভাবে পড়াশোনা করছে। আমি যে না আমি তো বুঝতাম, মানে আমি তখন অনেক ছোট, বাট আমার কথা হচ্ছে আমি তো বুঝতাম খালামুনির গলা, বুঝতাম বা খালামুনিরা যে পড়াশোনা করছে বাংলা, যে আমি বুঝতাম ল্যাঙ্গুয়েজটা বুঝতাম, কিন্তু আমি তখন কিছু বুঝতাম না। তো একদিন আম্মু বলেছে তুমি আমাকে ডেকে দিও। এখন আম্মু আব্বু সারাদিন একশো রকমের কাজ, রাতেবেলা যে ঘুম তো ঘুম, ডাকবো কি? আমি ডেকে ডেকে আম্মুকে বললাম যে এই যে দেখো আওয়াজটা শুনো, আম্মু একটু শুনে ও না কিছু না, এটা হয়তো ওই ওই নিচে তোমার খালামুনিরা পড়াশোনা করছে, এটা বলে আবার ঘুম। আমি সেই রাত একদমই ঘুমোতে পারিনি, এবং এটা আমার অনেক বছর আমার মনে আছে এই জিনিসটা আমি শুনতাম, যখনই আসতাম ঢাকায় তখনই আওয়াজগুলো শুনতাম।
ওকে, আর সেকেন্ড যেটা,
সেকেন্ড যেটা, এটা আমি জানি না এটা আমার হ্যালুসিনেশন নাকি, আই ডোন্ট হ্যালুসিনেশন না, এটা কি আমার একটা ইমাজিনেশন নাকি না আমি জানি না।
সেকেন্ড আমি একটা গান শুনাছি, আপনার একটা গান শুনে আসুন।
ওকে, অ্যাবসলিউটলি।
কোন গানটা শুনবো তাই বলেন,
আপনার ইচ্ছা যে কোনো গান,
আমরা ফিরে পাওয়াটাই শুনি। ফিরে পাওয়া
ফিরে পাওয়া ডেফিনেটলি গান,
সো স্টে টিউনড রেডি ফুর্তি, আমরা এলিটার একটা গান শুনে আসবো, ফিরে পাওয়া, এবং তারপরে ফিরে আসছি আবারও এলিটাকে নিয়ে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, আমার সাথে রয়েছেন এলিটা। এতক্ষণ এলিটার গান শুনছিলাম, চমৎকার একটি গান ফিরে পাওয়া, এবং আবারও এলিটাকে নিয়ে ফিরে এলাম তার ঘটনায়। এলিটা তারপরে কি করবো?
আচ্ছা, সেকেন্ড ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, সেটা হচ্ছে আমি ঢাকাতেই যখন আমরা ফাইনালি আমরা 2001 সালে চলে মানে আমার বাসা বাংলাদেশে আসলাম এবং ইউনিভার্সিটি জয়েন করলাম নর্থ সাউথ। তো যেটা হয় যে নর্থ সাউথের স্টুডেন্টসরা জানে সবাই, এবং অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টসরাও মনে হয় একই, যে প্রেজেন্টেশন থাকে অনেক, সারা রাত জেগে পেপার্স কমপ্লিট করতে হয় এবং সেমিস্টারের শেষে অনেক চাপ থাকে। তো আমারও ওরকম একটা সময় যাচ্ছিল, আমি গান শুনছিলাম, অনলাইন চ্যাটিং করছিলাম আর কাজ করছিলাম সব মিলে। তো আমি যেই তখন যে ভাড়াবাসে থাকতাম, আমার একটা ভাড়াবাসে থাকতাম ওই সময়টাতে, এটা হলো 2004-05 দিকে, আই থিঙ্ক 4-05 দিকে। তখন আমার রুমে যে বারান্দাটা ওটা কিন্তু মানে কোনো গ্রিল নাই, কিছু নাই, জাস্ট একটা নর্মাল একটা বারান্দা। তো অনেক সময় ভেন্টিলেশনের জন্য আমি দরজাটা খুলে দিতাম। তো যতক্ষণ আমি যেটা বললাম, যতক্ষণ কাজের প্রেশারে থাকি চিন্তাগুলো কিন্তু মাথায় আসে না। হঠাৎ যেটা হলো যে কেন জানি সেদিন আমি ভয় পেয়ে গেলাম। এখন আমার আবার আমি জানি না যে আমাকে কেউ কোনো গল্প বলেছিল বা কি, আই ডোন্ট নো, হঠাৎ খুব ভয় পেয়েছি আমি। খুব কষ্ট করে উঠে, কষ্ট কারণ আমি যখন ভয় পেয়ে যাই আমি স্টিফ হয়ে যাই, আমি নড়তে পারি না। খুব কষ্ট করে উঠে আমি দরজাটা লাগালাম বারান্দার, সবাই তো ঘুম বাসায় মাঝরাত, এবং আমি যেটা করলাম যে আমি অনেকক্ষণ জেগেছিলাম, আমি অনেকক্ষণ মানে ভয়টা যে পাচ্ছি বুঝতে পারছি না আমি কেন ভয় পাচ্ছি। এবং এবং ও আমার এটা মনে আছে, আমাকে একজন বলেছিল যে ওয়েন ইউ আর ভেরি স্কেয়ার, যখন তুমি খুব মানে কোন রিজন ছাড়া কোনো ভয় পাচ্ছ, তখন মেবি হয়তো রুমের মধ্যে কিছু থাকে বা কিছু আছে।
এটা আমাকেও বলেছিল,
এটা হয়তো তুমি দেখছো না,
দেখতে পাচ্ছি কিন্তু
ফিল করতে পারছি কিছু, আমি না খালি সুরা পড়ছি, খালি খালি মানে আমি কি করবো বুঝতে পারছিলাম না। এবং তখনই ভাবলাম যে না, আমাকে আমার ফিয়ারটা ফেস করতে হবে। কেন যে এটা ভাবলাম, এই জিনিসটা ফিয়ার ফেস করতে হবে চিন্তা করে লাইট অফ করে শুয়ে গেলাম। এই যে তখন ভয়টা ঢুকলো, আমি আর উঠে যে লাইট অন করবো পারছি না, সম্ভব হচ্ছে না। আমি তখন কি করবো কি করবো বুঝতে পারছি না, আমি জাস্ট গায়ের মধ্যে একটা চাদর দিয়ে আমি শুয়ে আছি যে না, যাই হোক না কেন আমি উঠবো না, চোখ খুলবো না, আমি উঠবো না, আমি দরকার হলে শ্বাসও নিবো না, কিন্তু আমি শুয়ে থাকবো। শুয়ে আছি আমি, খালি মানে সুরা পড়ছি একটা পারি, যা যা পারি, যা যা মুখস্থ ছোটবেলায় সবই পড়ছি। হঠাৎ আমার মনে হলো কি, যে এটা কি আমার ঘুমের জন্য নাকি, আমি বুঝতে পারছি না এখন এত বছর পরে, বাট আমার মনে হলো যে কিছু একটা, কোনো ফিজিক্যাল কিছু না, একটা মানে এরই একটা কিছু আমার মানে মনে হলো যে, আমি বলি ফিলিংটা কেমন, যখন আপনি স্বপ্ন দেখেন তখন পড়ে যাওয়ার একটা ফিল থাকে না, আপনি পড়ে যাচ্ছেন আমার উপর পড়ছে, এবং ওই ফিলিংটা আমার আমার হচ্ছিল, এবং দ্যাট ওয়েন্ট অন ফর কোয়াইট এ ফিউ সেকেন্ডস, মেবি 15 সেকেন্ডস বা 10 সেকেন্ডস ওই সময়টাতে কিন্তু ইটস এ লট। এবং মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি বা এরকম একটা ফিলিং যে ছেড়ে দিল বডি, এরকম একটা ফিলিং আমার উপর ধাপ করে আস্তে ধীরে আস্তে করে পড়লো, মানে মনে হলো যে আস্তে ধীরে এরকম ফ্লোট করে 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 পড়লো আমার উপরে। এবং আই ফাউন্ড ইট ভেরি স্ট্রেঞ্জ, কারণ এই ফিলিংটা আমার কখনো জাগনা অবস্থায় আমার হয় নাই। তো নেক্সট দিন শেয়ার করলাম আমার মুর্শিদ, আমি বললো হয়তো তুমি ইউনো ইউ আর স্লিপি, মেবি তোমার ঘুম আসছিল তাই তুমি এরকম ফিল করেছো, কিন্তু তা কিন্তু না। আমি কিন্তু আই রিমেম্বার আমি খুব ভয়ে ছিলাম, এবং ভয়ে যখন ছিলাম তখন কিন্তু আমার ব্রেনটা কিন্তু একটু শার্প ছিল, কোনো একটা আওয়াজ হলেই কিন্তু আমি শুনতে পারছি, কোনো একটা একটা আওয়াজ, দরজার কোনো একটা আওয়াজ বা কিছু একটা, একটা পানির ফোঁটা পড়ছে ওটা কিন্তু আমি শুনতে পারবো। তখন তখন ব্রেনটা খুব শার্প থাকে, একদম অ্যালাইভ থাকে, অ্যাক্টিভ থাকে। তো ওই অবস্থায় এই ফিলিংটা কেন আমার আসবে আমি বুঝলাম না, এবং ওই ফিলিংটা হওয়ারও আরো 15-20 মিনিট পরে কিন্তু আমি ফাইনালি মনে হয় ঘুমে মানে আমার ঘুম আসছে।
ওকে,
হ্যাঁ, এটা অনেক ভয়ঙ্কর একটা ফিলিং আমার জন্য, এবং এটা প্রায় আমার মনে হয় যে কেন হলো। আচ্ছা, আমি কি ইমাজিন করছিলাম, বাট না, আমার শরীরে বোঝা গেছে, আমি ফিল করেছি যে কিছু একটা আমার উপরে এরকম করে পড়ে গেল। না না, আমি 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 খুবই ভয়ে ছিলাম, এবং আমার একটা এরকমও ফিলিং হলো যে তখন আস্তে আস্তে মানে যেটা হলো যে কেন পড়লো এটা, কেন আমার এই পড়লো, যে কিছু কি ছিল, ও কি ফাইনালি চলে গেল নাকি কিছু একটা মানে, এবং ইট ওয়াজ ভেরি স্কেয়ারি। এই জিনিসটা আমার জন্য খুব খুবই স্কেয়ারি ছিল, এবং আমি আসলে এতটুকু ভয় আমি নিতে পারি না, সহ্য করতে পারি না। হ্যাঁ,
সো এই ছিল এলিটার সাথে আমাদের মানে এলিটার এক্সপিরিয়েন্স গুলো, এবং যারা এতক্ষণ ধরে শুনলে নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে। এবং এলিটা যখন বলছিলেন মানে এলিটাকে আমি জানি সবসময় সত্যি কথা বলে, সবসময় সত্যি কথা বলে এবং খুব মানুষ হিসেবে অসম্ভব ভালো একজন মানুষ, না আমি একদম মন থেকেই বলছি। তো যখন এলিটা বলছিল না যে আপনার এখানে যে ধরনের গল্প হয় সেইরকম কিছু হবে না, তখন আমি বেশ মানে ও আচ্ছা, এখন ব্যাপারটা সেরকম নাই, এখন অনেক ভালো লাগছে। যে এলিটা হয়তো মনে করেছিল যে ভালো লাগবে না, বাট অনেক ভালো হয়েছে। সো এলিটা অনেক তো ফ্যান আছে, এবং আমি দেখি যে গান মানে বাজানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করে বিভিন্ন সময়ে এলিটার গান শুনবো। সো সেই সমস্ত ফ্যানদের জন্য আজকে ঈদের দিন, সুতরাং কিছু একটা যদি
সব আমি সবাই ফ্যান্স ফ্রেন্ডস যারা আছে যারা আসলে অনেক অ্যাডমায়ার করে তাদেরকে বলবো যে ফার্স্ট অফ অল ঈদ মুবারক, ফ্যামিলির সাথে টাইম বেশি করে স্পেন্ড করবেন, কারণ পরে যেটা হয় যে অনেক সময় কোনো না কোনো কারণে স্পেন্ড করা হয় না, তখন কিন্তু অনেক খারাপ লাগে যে যখন টাইমটা ছিল তখন স্পেন্ড করলাম না। বন্ধু বান্ধব তো ডেফিনেটলি ওদের সাথে করবেন, কিন্তু একটা সময় রেখে দিবেন ফ্যামিলির জন্য, ফ্যামিলি মেম্বারসদের জন্য কোনো না কোনো ভাবে, এটলিস্ট সকালের খাওয়াটা বা দুপুরের লাঞ্চটা কিছু একটা বা রাতের খাওয়া কিছু একটা যদি ফ্যামিলির সাথে স্পেন্ড করেন, আমার মনে হয় এটা খুব ভালো হয়, আপনাদেরও খুব ভালো লাগবে, ফ্যামিলিরও খুব ভালো লাগবে। এই আমি একটা জিনিস বলবো রাসেল ভাই, যে রেডি ফুর্তিতে আমার একটা অন্যরকম একটা সম্পর্ক রেডি ফুর্তি সবার সাথে, এবং আপনার প্রায় দেখেছেন রেডি ফুর্তি প্রায় আমি চলে আসি খেতে বা কিছু করার নেই রেস্ট নিতে কিছু একটা, রেডি ফুর্তিতে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং দিস ইজ লাইক মাই সেকেন্ড হোম, তাই আমার কাছে একদমই কষ্টের কিছু লাগছে না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা আমাকে মনে করেছেন, কারণ আমি আপনাকে প্রায় বলে আসবো শোটা বন্ধ করেন, ভূত এফএম এই প্রোগ্রামটা কেন আপনি ইয়ে করেন, হঠাৎ করে যখন টিউন ইন করি রাতের বেলা তখন এই প্রোগ্রামটা শুনতে হয় আমার, তারপরেও যে আপনি আমাকে শোতে ডেকে ইয়ে করেছেন,
কারণ আমি আমার কাছে মনে হচ্ছিল যে ভালো কিছু একটা পাবো এবং সেটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম এলিটার সাথে, এবং আরো একবার আমরা গানে ফিরে যাব এবং গানের পরে ফিরে আসছি, সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন, কোথাও যাবেন না। এবং যারা এসএমএস করতে চায় তারা এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরে। গানের পরে ফিরলাম, আবারও শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, সাথে আছি রাসেল, আর একটার পর একটা দারুণ দারুণ সব এক্সপিরিয়েন্স শুনছিলাম আমরা এতক্ষণ। আর এই মুহূর্তে সবকিছুই অসম্পূর্ণ হয়ে যায়, ভূত এফএম এ সবকিছুই অসম্পূর্ণ হয়ে যায় যদি ভৌতিষ্ঠের কোনো কাহিনী না থাকে। যদিও ভৌতিষ্ঠের কেউ আজকে এখানে উপস্থিত নেই, কিন্তু অনেকেই এরকম আমাদেরকে জানিয়েছেন যে ভৌতিষ্ঠের বলা বিভিন্ন ধরনের ঘটনাগুলো তারা অনেকে মিস করে গেছেন। সো লাস্ট টাইম আমাদের মনে আছে আমরা ভূত এফএম এর এক বছর পূর্ণ করেছিলাম, সেদিন ভৌতিষ্ঠ উপস্থিত ছিল না, কিন্তু তারপরেই 20 অগস্ট ভৌতিষ্ঠ রেডিও ফুটতে এসেছিল এবং ভৌতিষ্ঠ ভূত এফএমে এসেছিল, ভূত এফএমে উপস্থিত ছিল এবং তাদের বিভিন্ন ধরনের ঘটনাগুলো শেয়ার করেছিল। ভৌতিষ্ঠের রিসেন্ট একটা ঘটনা তারা শেয়ার করেছিল, যেটা আসলে অন এয়ারে আসবে না, কিন্তু আমাদের সাথে শেয়ার করেছিল। সেই ঘটনাটা আমরা আরো একবার রিপিট করতে চাই, কারণ এটা আজকে ঈদের দিন এবং আমরা চাই ভূত এফএম সবাই মিলে করতে। সো ভৌতিষ্ঠের সুমন ভাই এবং সাকিব ভাই দুজনের বলা সেই ঘটনাটা আরো একবার রিপিট করছি।
আমরা একটা খবর পাইছিলাম যে একটা জায়গায় একটা রাজবাড়ি টাইপের আছে, রাজবাড়ির ওখানে আমরা ডিসাইড করি ওখানে নাকি একটা মানে রাতের বেলা আওয়াজ শোনা যায় হ্যান টেনেছি। তো আমাদের ইন্টারেস্টিং লাগছে যে হারিশালা রাজবাড়ি, মানে যেটা ক্যামেরা দেখতে চসলাম, যদিও পরে গিয়ে আমরা দেখছি রাতের বেলা অন্ধকার এভরিথিং লুকস দ্য সেম, আমাদের তো আর এডের লাইট গুলা নাই, তাই না? সো আমাদের সানগান টানগান দিয়ে রাজবাড়ি যা আর নিজের বাড়িও তা, যাই হোক আমরা খুব হারিশালা রাজবাড়ি আমরা ফাটাই ফেলবো এইসব এসব করে। তো আমরা ডিসাইড করছি আমরা যাবো, তো যেখানে জায়গাটা আছে শহর শহর থেকে বেশি দূরে না, মানে মফস্বল টাউন গুলো তখন বড় হয় না, টাউন থেকে একটু হাফ এন আওয়ার বাইরে গেলেই ওই জায়গাটা। তো ওইখানে আমরা ডিসাইড করলাম যাবো আর কি। শুনুন ভাই বাকিটা আপনি।
আচ্ছা হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওই ফেসবুকিং করছিলাম না, মানে এখন ওই আমরা তো ডিটেইল বলতে পারছি না যে কোথায় যাচ্ছে না যাচ্ছে। এনিওয়েজ আমাদের রাজবাড়ি যে ঘটনা শুনেছিলাম যে একটা রুম আছে, এটা নাকি বাইজিদের রুম ছিল, ওটা নাচতো, ওইটার নিচে আর একটা আন্ডারগ্রাউন্ড একটা ঘর ছিল।
আচ্ছা,
তো এই ঘরটাতে নাকি অনেক সময় নাকি অনেক টর্চার এই টাইপের কথাবার্তা শুন, মানে সবই মানে আমাদের শোনা আর কি, আমরা ইনভেস্টিগেট করে যা পেয়েছি। বাট আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং লেগেছিল তখনই যখন শুনলাম যে ওই আন্ডারগ্রাউন্ড ঘরটাতে কেউ যায় না, ওটা এখন সিমেন্ট টিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে, এবং ওখানে নাকি আটকে দেওয়ার কারণ হচ্ছে যে অনেকবার অনেকে যেতে চেয়েছে, যখনই ওই ওই রাজবংশের কেউ প্ল্যান করেছে যে আমি রাতে ওখানে ঢুকবো বা রাতে না সরি মানে ওই আন্ডারগ্রাউন্ড
ওই জায়গাটায় যাবে
যাব, তখনই নাকি সে রাত্রেবেলা একটা স্বপ্ন দেখেছে যে এখানে যেও না, এই জায়গাটা মানে যাওয়া নিষিদ্ধ।
আচ্ছা,
এরকম একটা জিনিস, এই জিনিসটা অনেকবার আমরা অনেক জায়গাতেই শুনেছি, এই জিনিসটাই আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টের মানে পয়েন্টটা ছিল এটাই যে কেন ঢুকতে গেলে স্বপ্ন দেখে। আর স্বপ্নের ব্যাপারটা আমরা এক্সপ্লেন করেছি যে এটা সাইকোলজিক্যাল, প্রথম থেকে ছোটবেলা থেকে শুনেছি এটা নিষিদ্ধ, এখানে যাওয়া যাবে না। সো তারা যখন যেতে চায় তখন সাবকনশিয়াস মাইন্ড থেকেই তার ওই স্বপ্নে
স্বপ্নটা দেখায় বা এরকম।
সো আমরা ওরকম একটা জিনিস চিন্তা করতেছিলাম, এবং পুরো বাড়িটার পিছন দিকের একটা কোণা ভাঙা ছিল, ওই ভাঙা দিয়ে ওই একটা গর্ত আছে, ওই গর্ত দিয়ে ওই রুমটা দেখা যায়, এখানে টর্চ মারলে কিছুই দেখা যায় না, ভাঙা চোরা, অনেক ধুলাবালি, খুব বাজে অবস্থা, বাট ওখান থেকে একটা মানুষও ঢুকতে পারবে।
আচ্ছা,
বাট ওখান থেকে ঢুকে না আরকি, ওই একটা জায়গায় ভাঙা। সো আমাদের প্ল্যানটা ছিল যে আমরা ওই দিকে ঢুকবো, এদিক দিয়ে ঢোকা পসিবল না। এখন আমার কথা হচ্ছে ওইদিকে যে ঢুকবো আমাদের তো পারমিশন দেবে না ঢুকতে, সো আমাদের যেটা করতে হবে যে কাউকে না জানিয়ে
চুপচুপ করে,
উইচ ইজ ভেরি ব্যাড। মানে তখন অ্যাকচুয়ালি আমরা প্রথম প্রথম এগুলো করছি, এবং আমাদের মধ্যে তখন ওই ইয়েটা ছিল না যে এই জিনিসগুলো মানতে হবে মানতে হবে না। পরে যখন ঘোষ হান্টার্সের সাথে মিট করলাম তখন তারা বললো যে এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস,
এটা যে অবশ্যই
পারমিশন লাগবে, তখন আমাদের ব্যাপার ছিল ধুত পারমিশন।
আর এখন হচ্ছে কি রাসেল, মানে ওখানে এখন ওই জায়গাটা দেখে আমরা যেতাম না, বুঝছো? মানে আমি বলি মানে ইটস লাইক বাসাটা অনেক বড়, বেশ বড় রাজবাড়ি, বাট যে জায়গায় আমরা প্ল্যান করছি যাওয়ার ওটা হচ্ছে মানে মাটি থেকে সে তুমি ধরো সিঁড়ি, মানে রাজবাড়ির মেইন ফ্লোরটা সিঁড়ি দিয়ে সে 7 ফিট উঠতে হয়, ওইটা রাজবাড়ির মেইন ফ্লোর। তো নিচে তো অবভিয়াসলি আবার বেসমেন্ট টাইপের জায়গা আছে, তো বেসমেন্টেরও নিচে তুমি হঠাৎ হঠাৎ এটা আবার বাসার পিছের দিকে নট সামনের দিকে, পিছের দিকে দেখবা যে মাটি থেকে ওয়ালের মাটি থেকে স্ট্রেট ওয়াল শুরু হয়নি, মাটি থেকে ছোট 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 খুপড়ি আছে, ওখানে আবার শিক দেয়।
আচ্ছা,
এবং খুপড়ি গুলোর সাইজ হচ্ছে সে 4 ফিট বাই 2 ফিট, ছোট ছোট জানালা টাইপের, এবং মোটা মোটা গ্রিল দেয় এখানে, এবং এরকম অনেকগুলো আছে, এবং তার ওটার উপর থেকে ওয়াল শুরু হয় আরকি। মানে আমি কি ঠিক বুঝাতে পারছি কিনা আমি
জানি না, মানে দেয়ালটা মানে যেখান থেকে মানে ভিতটা শুরু হয়েছে আর কি,
মানে মাটির
ফ্লোর থেকে ছোট ছোট
ফ্লোর থেকে সে 2 ফিট বা 1 ফিট উঁচু পর্যন্ত গ্রিল, তারপর হচ্ছে দেয়াল।
হ্যাঁ,
বুঝতে পারছি। সো ওই গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় নিচের রুম।
আচ্ছা, ওয়াইল্ড অ্যানিমালস গুলো সই রাখার জন্য, মানে তার সাথে রাখার
জন্য ওখানে ওয়াইল্ড অ্যানিমালস রাখা হয়তো, লোকজন ধরে রাখা হয়তো, ওখানে অত্যাচার করা হয়তো, মানে যেটা জমিদারদের টিপিক্যাল, যে জীবরাণী গুলো জানে জমিদার, ছোটবেলায় করছে অনেক,
ভেরি ফানি।
সো এগুলো করতো আর কি। তো ওইটা মানে এখন দেখলে মানে এখন যদি সময় বলতো সাকিব চলো না এখানে ঢুকি, আমি তো না, তখন আসলে তেল অনেক বেশি, নতুন ইকুইপমেন্ট কিনছি, হ্যাঁ চলেন।
আমাদের প্ল্যানটেন হলো যে আমরা যাবো, ঠিক আছে, আমরা ওই ওটা তো টাউনের বাইরে একটু, আমরা যেখানে গিয়েছিলাম সো ওইটা আমরা হোটেল টোটালে চেক ইন করলাম, সবকিছু ঠিকঠাক, ওখান থেকে আমরা যাবো। সো আনফর্চুনেটলি যেটা হয় যে যাওয়ার সময় জীবনে অসুস্থ থাকে, জ্বর টর থাকে, বাট ওই আমরা ওই টাউনে পৌঁছানোর পরে ওই জেলায় যাওয়ার সাথে সাথে জীবনের অবস্থা আরো খারাপ হয়। সো জীবন বিছানায় ওর জ্বর, ও নড়তে চড়তে পারছে না, আমরা বসে আছি কি করবো, আচ্ছা ঠিক আছে। আমরা তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, আজকে রাতে আমি আর সাকিব যাই, আমরা গিয়ে জাস্ট জায়গাটা একটু দেখে আসবো, মানে ঢোকা টোকার ব্যবস্থা ওগুলো সব ঠিকঠাক করবো, পরে এক রাতের মধ্যে জীবন যদি সুস্থ যায় পরের রাতে আমরা যাবো মেইনলি ইনভেস্টিগেশন করতে, ইনভেস্টিগেশনের নেক্সট নাইটে যাবো। সো আমাদের ওখানে পরিচিত ছিল ওই এরিয়াতে ফ্যান বলি বা ফ্রেন্ড বলি, তো ওরে আমরা রেখে গেলাম যে হোটেলে, যে জীবনটা টেক কেয়ার করো, আমরা আসতেছি রাত্রেবেলা, তুমি রাতে থাকবা, সকালবেলা আমরা চলে আসবো, মানে একটু দেরি করে আসবো, 3টা 4টা বাজবে রাত, আমরা চলে আসলো তখন তুমি
চলে যাও,
চলে যাও বা কিছু একটা। এনিওয়েজ ওই অবস্থায় আমরা রেখে, আমরা জীবনের রেখে আমরা চলে আসলাম, আমি আর সাকিব গেলাম। যাওয়ার পরে আমরা তো ওই যে এই মানে জায়গাটা বেশ উইয়ার্ড, ওখানে মানে আমরা প্রাডো নিয়ে গেছিলাম দেখি, ইনফ্যাক্ট যাইতে পারছিলাম রাস্তার অবস্থা,
মানে রাস্তার
প্রাডোটা যে কত ইম্পর্টেন্ট একটু পরে মানে হ্যাঙ্গার প্রাডো নিয়ে গেছিলাম, এনিওয়ে একটু পরে।
তো ওই মানে প্রাডো ছিল দেখে অতখানি যাইতে পারছি, মানে ওই জায়গা অনেক বাজে আর কি, মানে নরমাল যদি আমাদের নিচু গাড়ি হতো তাহলে খুব কষ্ট হতো, রাস্তা অনেক বাজে,
মানে এখন ওই ঢাকা থেকে ওই যে মানিক ওই যে ময়মনসিংহের রাস্তাটা যেমন আর কি।
আচ্ছা, এই এই মুহূর্তে যে অবস্থা আছে,
আচ্ছা
হচ্ছে খারাপ হতে পারে। এনিওয়েজ তো ওখানে আমরা গেলাম, যাবার পরে আমরা গাড়িটা রেখে আমরা ফার্স্টে ওই গর্ত দিয়ে নামার অনেক ধরনের প্ল্যান আর কি, ওখানে শিখ ভাঙা গর্ত আছে। তো আমরা ওখানে টর্চ ভালো করে মারি, দেখছি দিনের বেলাও অন্ধকার থাকে, রাতের বেলা অন্ধকার, যেটা বুঝলাম যে জায়গাটা বেশ নিচু, মানে আমরা ওখান থেকে লাভ দিলে মানে ব্যথা ব্যথা পাবো আর কি, যদি নামতে চাই মানে একেবারে কাছে না আর কি ফ্লোরটা।
আচ্ছা,
তো এটা নিয়ে একটা চিন্তায় পড়লাম। তারপরে আলটিমেটলি যেটা হলো যে সাকিব খুঁজে বের করছে ওই টুলও না, একটা ভাঙ্গা একটা জিনিস আর কি, মানে কাঠের একটা বক্স টাইপের আর কি। তারপরে আমরা চিন্তা করলাম আচ্ছা বক্সের আমরা আগে নামাই, নামায় তারপরে উটের মধ্যে নামবো আমরা আর কি, মানে তাহলে ফ্লোরটা উপরে থাকবে, এরকম একটা প্ল্যান। তো যাই হোক, আমরা দুজন মিলে কষ্ট করে নামাইছি, নামানোর পরে আমি সাকিব দুজনেই নামি, ভিতরে যাই এবং ভিতরে গন্ধ, ধুলা, বোটকা একটা গন্ধ, মানে খুব বাজে অবস্থা আর কি। আর আমাদের তখন টেনশন শুরু হয়েছে যে সাপ টাপ না থাকে
থাকে
কি অবস্থা না অবস্থা। তা আমরা নামছি, তখন ইকুইপমেন্ট ইকুইপমেন্ট তো নেই, আমাদের নর্মাল ওই জ্যাকেট, ইউটিলিটি বেল্ট, মানে আমরা জ্যাকেটের সাথে যেগুলো থাকে ওই রিডার টিডার এগুলো ছোটখাটো জিনিস, টর্চ ছিল। তো আমরা ফার্স্টে নামছি, নামার পরে টর্চ এদিক সেদিক মারতেছি, এভরিথিং ওয়াজ ফাইন, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক। এবং ভিতরের রুমটা হিউজ, মানে অনেক দূর পর্যন্ত, মানে আমরা মানে রুমটা খুব উইয়ার্ড, বড় বড় পিলার টাইপের আছে।
আচ্ছা,
মানে পিলার গুলো অ্যাকচুয়ালি এখান থেকে উঠছে, উপরের যে মেইন রুম যে ওই রুমের মধ্যে পিলার গুলো ছিল আর কি,
একদম নিচ থেকে মানে একদম উপর পর্যন্ত,
উপর পর্যন্ত গেছে। উপরে আমরা এর আগে গেছিলাম, পিলার দেখলাম, সব পিলার গুলো দেখলাম যে নিচ থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, অনেকগুলো পিলার এবং অনেক দূর পর্যন্ত বিশাল বড় একটা হল রুম টাইপের আর কি।
আচ্ছা,
এবং অনেক কিছু বাক্স, হাবি জাবি অনেক কিছু আছে। তা আমরা ঘুরতেছি, আমরা একটু এদিক সেদিক যেতেছি, করতেছি, করতে করতে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরেই সাকিব আমি সামনে, এবং তখন সবচেয়ে উইয়ার্ড জিনিসটা হয়েছে, সাকিব হঠাৎ করে পিছন থেকে আমার ঘাড় ধরছে। ঘাড় ধরে বলে শুন ভাই, আমি কি লার যায় না, আমি বললাম যে কি কেন যাবো না, কেন কি হয়েছে, কইছে না আমার ভালো লাগতেছে না, যেটা আমার সবচেয়ে মানে সামনে তখন যদি একটা মানে কিছু যদি উড়ে উড়ে চলে যেত সাদা কাপড় পরে আমি অতটা অবাক হতাম না।
সাকিব ভাই
বলছে যে আমার ভালো লাগছে না,
সাকিব ভাইয়ের কাছ থেকে এটা
মানে ওইটা খুবই ইয়ে ছিল
সেটাই।
আমি তখন বলছি যে সাকিব কি হয়েছে, বলে যে আমি জানি না, আপনি কিছু ফিল করতেছেন না, বিকজ আমাদের রেডার তো হচ্ছে জিব্রান, জিব্রান নাই, যে ফিল টিল এগুলো জিব্রান আগে করে তারপরে আমরা ঘুরি, জিব্রান নাই। আমি আমার কাছে খুব নর্মাল লাগছে, আমি আচ্ছা একটা জায়গায় আসছি, আমার টেনশন হচ্ছে গিয়ে সাপ কামড় দিবে নাকি, মানে ভূত টুত বা প্যারানোর
সবার আগে এটা
ওইসব তখন চিন্তা কম ছিল। বাট আমি সাকিবের চেহারা দেখি সামথিং ইজ রং, তখন আমি সাকিবের বললাম সাকিব কি হয়েছে, তখন বললো যে আমি জানি না, আমার কখনো এরকম হয় না, বাট আমার মনে হচ্ছে যে সামনে যাওয়ার দরকার নেই, আমার কেন জানি মনে হচ্ছে সামথিং ইজ রং, মানে আপনি এবং সে অবাক, সে বলেছে আপনি কিছু ফিল করতেছেন না, আপনি তো করেন এগুলো, আমি জানি আমি তো কিছু বুঝতে পারতেছি না কি হয়েছে। আমরা এদিক এদিক মারি টারি, আমি দুই স্টেপ আগাইতে না আগাইতে একটা উইয়ার্ড জিনিস দেখলাম, উইয়ার্ড ঠিক না, একটা সাইডে মানে আমরা তো সব জায়গায় টর্চ মারতেছি, একটা ফার্স্টে দেখে চমকে গেলাম যে একটা কিছু একটা দেখলাম, তারপরে কাছাকাছি গিয়ে বুঝলাম যে কতগুলো কলসি রাখা, এটা হচ্ছে যে পিতলের টেপের কলসি থাকে না, মানে ধুলা টুলা পরা খুব বাজে অবস্থা,
অনেকদিন আগে থেকে,
অনেকদিন আগে থেকে, হ্যাঁ, কলসি গুলো উল্টা করে রাখা, মানে উপর করে রাখা, এজ ইফ মানে কলসির ভিতরে কিছু চাপা দিয়ে রাখা, মানে
ও তার মানে যেদিকে যেদিক দিয়ে পানিটা ঢোকানো হয় ওইটা হচ্ছে মেঝের দিকে,
মেঝের দিকে, হ্যাঁ
রাইট,
হ্যাঁ এরকম কয়েকটা কলসি রাখা এখানে। এবং কলসি গুলো দেখে একটু অবাক হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে কি আমি ঠিক বুঝতে পারবো না, বাট আপনারা ভিজুয়ালাইজ করলে হয়তো বুঝতে পারবেন, মানে জিনিসটা দেখতে উইয়ার্ড ছিল যে একটা রুমের মধ্যে কতগুলো কলসি উপর করে রাখা, জিনিসটা দেখতে ভালো লাগছিল না কি। এনিওয়েজ, তা এখন সাকিব যেহেতু বলছে সেটা আমার এখন একটু ইয়ে লাগে, শুরু হচ্ছে যে তাহলে হয়তো বা কিছু একটা, বাট এটা আমি পুরোপুরি সাইকোলজিক্যাল কাজ
একদম,
কারণ আমরা কিছুই দেখছিলাম না কিছুই না, এরকম একটা সিচুয়েশন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের বেশি সামনে যাওয়ার দরকার নাই, আমরা ইয়ে করি করে আমি আমি যে টর্চটা ঘুরে দিতেছি, তখন সাকিব হঠাৎ করে বলে যে শুনবে দেখছেন, আমি বললাম যে কি, বলে যে লাস্ট মানে অনেকগুলো পিলার তো, মানে সাকিবের কথা হচ্ছে সাকিব কোন একটা পিলারের পিছনে কাউকে দেখছে যে উকি দিতেছে, অথচ এটা পুরো বদ্ধ একটা রুম, এখানে কিছু নাই, অক্সিজেনের প্রবলেম আর কি, এরকম একটা অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। বাট আমি সাকিবের চেহারা দেখে বুঝতেছি সাকিব আসলে কিছু একটা দেখছে, মানে সে ফাজলামি করতেছে না। আমি বলে যে না সাকিব আমি তো কিছু দেখতেছি না, বলে যে না আমি শুনবো আমি দেখছি সাকিব সেখানে আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলে আমি এক স্টেপ না দুই স্টেপ আগাইতে গিয়ে সামনে দেখি যে ওখানে বোধহয় কয়টা ছিল, পাঁচ ছয়টা কলসি ছিল, মানে পাঁচটার মতন কলসি ছিল,
মানে একটা পিলারের যে পাশে যতগুলো রাখা যায়,
হ্যাঁ এরকম কলসি ছিল। এবং আমি যখন সাকিব যেখানে বললো ওইদিকে ঘুরানোর পরে দেখলাম যে ওইখানে আরেকটা কলসি, এটা ওইগুলো চা আলাদা অন্য একটা জায়গায় রাখা,
এটা কি পিতলের,
হ্যাঁ সেম কলসি।
আচ্ছা,
এবং কলসিটার সামনে গিয়ে সবচেয়ে আজ মানে উইয়ার্ড লাগবে জিনিসটা, সেটা হচ্ছে যে কলসিটার সাইড দিয়ে ওই চক, ঠিক না চক না, এটা সামথিং একটা কিছু দিয়ে আঁকা, মানে একটা গোল একটা রাউন্ড দেয়া, মানে মাঝখানে কলসিটা পুরো চারদিক দিয়ে একটা, সে আমরা চক দিয়ে যদি একটা বর্ডার রাখি,
তাহলে যেরকম হয়,
হ্যাঁ এরকম একটা বর্ডার। আমি ওটা দেখে আমি জানি না কেন, মানে কিছুই না, একটা কলসি পাশে একটা পাশ দিয়ে একটা ইট বা কিছু দিয়ে একটা কিছু আঁকা, এইটা দেখে কেন জানি আমার ভালো লাগেনি। মানে অনেক ধুলা এর মধ্যে, মানে আমাদের পায়ের ছাপ পড়তেছে, তার মধ্যে একটা ফ্লোরের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা দাগ। মানে আমরা গিয়ে একটু সরাইলাম, মানে ধুলা টুলা সরাই বুঝলাম যে না একটা কিছু দিয়ে একটা আঁকা, এটা ইটের যে টুকরা হতে পারে বা কিছু লালচে টাইপের একটা কিছু,
সিমেন্টের টুকরা হতে পারে,
হতে পারে কিছু একটা দিয়ে আঁকা একটু লালচে টাইপের। এইটা দেখার সাথে সাথে কেন জানি আমি জানি না আমার তখন একটু খারাপ লাগা শুরু করছে, আমারও মনে হচ্ছে সামথিং ইজ রং, কেমন জানি লাগছে। আমি তখন সাকিব বললাম, সাকিব জিনিসপত্র তো ইন্টারেস্টিং হয়ে গেছে, আর মানে আমরা ব্যাক করি উপরের গাড়ি থেকে আমরা জিনিসপত্র নামাই, আমরা তখন ক্যামেরা ট্যামেরা নামাই নি, আমরা জাস্ট আমাদের সাথে যেগুলো থাকে এগুলো নিয়ে ওগুলো জাস্ট কিছু সময় চলেন যাই বইলা আমরা উঠছি। আমি ওই বক্সটার মধ্যে উঠছি, উঠে আমি জাস্ট উপরে উঠতে যাব, হঠাৎ করে বক্সটা ভাঙছে, মানে আমি ধাস করে পড়ছি মানে উপর থেকে।
আচ্ছা,
এবং পুরো ব্যথাও পেয়েছি, আমি পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি, আমি ব্যথা চিৎ করছি, সাকিব এসে আমার ধরছে। আমি তখন একটু পরে আমরা রিয়েলাইজ করলাম যে আমার পায়ের আঙ্গুল ভাঙছে আর কি, আমার এই ডান পায়ের এই কেনি আঙ্গুলটা ভাঙছে অথবা মচকেছে কিছু একটা, মানে বেশ ব্যথা, আমি নড়তে পারতেছি না, মানে অনেক জোরে একটা ব্যথা পেয়েছি। এবং ওইটা নিয়ে তখন আরেক কাহিনী যে এখন এটা কি হবে, এইটাই ব্যাপার, আমাদের এখন উপরে উঠতে হবে, আমরা এখন উপরে উঠতে পারতেছি না, বক্সটা ভেঙে গেছে, মানে মোটামুটি আটকা টাইপের একটা অবস্থা। এদিকে তখন সাথে সাথে ফোন অন, সাকিব ফোন অন করছে, অন করে দেখলো যে সিগন্যাল খুব কম, হচ্ছে মাটির নিচে, তো এখন আমাদের যেখানে বক্সটা ছিল তার একটু বাম দিকে একটা জায়গায় দেখলাম যে সিগন্যাল মোটামুটি আছে, কিন্তু এইসব জায়গায় আবার সিগন্যাল নেই। তখন সাকিব জিব্রানের কল দিল যে জিব্রানের কল দিয়ে অ্যাটলিস্ট কাউরে এখানে আনাই, তো আমাদের উঠতে হবে। তখন না যখন দেখছি যে উপরে উঠতে পারবো না, তখন হঠাৎ করে একটা
মনে হয় লাগা শুরু করছে,
একটা ভয় লাগা শুরু হয়েছে, এবং তখন মনে হচ্ছে যে ওই সাইডে ওই দূরে পিলারের ওখানে কি আছে, কিছু কিছু বোধহয় একটা আছে, মানে তখন আমাদের অস্বস্তি লাগা শুরু করছে। এবং সাকিব তো অনেক আগে থিয়েটার পাচ্ছিল, আমার মধ্যে তখন জিনিসটা সাইকোলজিক্যাল হোক আর যেটা ঢুকছে যে সামথিং ইজ রং, কিছু একটা ওই সাইডে আছে, এটা এই সময় এখানে আসতে পারে।
আচ্ছা,
মানে আমাদের তখন হচ্ছে গিয়ে উঠতে হবে, আমরা তখন উঠতে পারি, মানে মোটামুটি অসহায় টাইপের একটা সিচুয়েশন। সাকিব একের পর এক কল দিতেছে ইয়ে
জিব্রান ভাইকে,
এবং জিব্রানের ফোন বারবার ভয়েস মেলে যাচ্ছে, বারবার ভয়েস মেলে, আমরা তো মানে মেজাজ খারাপ, আমি ট্রাই করছি, সাকিব ট্রাই করতেছে, করতে করতে শেষে একটা সময় কি করবো বুঝতেছি না। তখন আমরা যেখানে যেই এরিয়াতে গেছিলাম, যেই জেলাতে, ওইখানে একবার শুভ্র ভাই ওই যে রেড ডটের, আমরা সবাই একটা শুটিং এ গেছিলাম ওই জায়গায়।
আচ্ছা,
তো শুভ্র ভাই আমাদের হোটেল টোটেল বুকিং করে দিয়েছিল, তো তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে শুভ্র ভাইয়ের কল দিই, কল দিয়ে বলি যে আপনি শুভ্র ভাইয়ের কল দিলাম, কল দিয়ে বললাম শুভ্র ভাই সরি রাতেবেলা কল দিছি, বাট আপনি জিব্রানের ট্র্যাক ডাউন করার চেষ্টা করেন, তখন হোটেলে পোলাপান পাঠান, কিছু একটা করেন, হোটেলে কল দিয়ে একটা কিছু করেন, মানে আমাদের আমরা আটকা পড়ছি, আমাদের বিপদে পড়ছি, আমাদের এখন উঠতে হবে, জিব্রান আসতে পারবে না, ও খুব অসুস্থ, বাট কাউরে পাঠান, একটা কিছু করেন। তখন শুভ্রভাই তখন বসে আছে, ঠিক আছে আমি এখনই দেখতেছি বইলাস। তারপর শুভ্রভাই কত প্রায় 10-12 মিনিট পরে শুভ্রভাই কল ব্যাক করছে,
উল্টাই দেখি যেটা চারপাশে ইয়ে আছে, তখন একটা সামথিং ওয়েড হ্যাপেন, যেটা আমরা দুজনেই এখনো শিওর না, সেটা যে ফার্স্ট অফ অল আমরা গিয়ে দেখি যে কলসিটা অরিজিনালি যেখানে ছিল আমরা গিয়ে দেখি নাই।
আচ্ছা,
মানে এটা নিয়ে এখন একটা কনফিডেন্স,
হ্যাঁ এটাতে বিশাল কনফিডেন্স, ওইটা আগায় আসছে, মানে সে একটা ধরো 11টা পিলার আছে, মানে আমাদের থেকে গণনা শুরু করলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ওটা ধরো 10 এ ছিল,
নয় চলে আসছে
বুঝছো। আর এইটা শুনভাবে দিয়ে গেছে, শুনভাবে লাইক এই কলসিটা কেন এটা আঁকা চৌলটা দিকে, আমি বলছি না শুনে সাপ টাপ থাকতে পারে ভিতরে কি জন্য কে কে আসছে আল্লাহ জানে, দরকার নেই আমরা এখানে পালাই, শুনে না না এটা দেখতে হবে। তারপর আমরা গিয়ে দেখি যে অরিজিনাল জায়গা দিয়ে নাই, তারপরে একটু
এখন এইটা
আগায় দেখি যে এটা অন্য জায়গায়, এখন এটা নিয়ে তারপরে দুজনের আমরা কনফিউজ,
দাগটা কি
শুদ্ধা
দাগ আছে, এটাই আমি বলতেছি যে দাগটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা শিওর থাকতাম যে কলসিটা আগাইছে, বাট যেহেতু দাগ আছে সেই তো আমরা কনফিউজ। এখন এইটার ঠিক পিছনের যে জায়গাটা ওই জায়গাটাতে কিন্তু আবার কোনো দাগ নাই,
চিন্তা করতো দাগ দেখলে আমার প্রথমে মনে হতো যে পিলার সরতেছে নাকি,
মানে জি জি মানে আর তখন হয়েছে কি মানে আমারও আমার তখন অ্যাকচুয়ালি অনেক ব্যথা করতেছিল মানে আঙ্গুল এবং পরে আমি পরে উই ফাউন্ড আউট যে আমার আঙ্গুল আসলে ভাঙছে পরে আমার ব্যান্ডেজ করে চলতে হয়েছে আর কি ওই দিন আমার এই আঙ্গুলটার উপর অনেক গেছে আর কি তো এনিওয়েজ তো এই এই জিনিসটা নিয়ে এখন একটু কনফিউশন আছে বাট যখন আমরা চিন্তা করছি যে কলসিটা একটা পিলার করে আগাইছে এটা চিন্তা করতে কিন্তু অনেক উইয়ার্ড লাগছে
ভয়াবহ লাগার কথা
এবং
ফার্স্ট অফ অল উই রিজেক্টেড ইট প্রথমে আমি শুন ভাই কলসি দেখে বলে লাইক আচ্ছা কলসিটা তো এখানে ছিল প্রথমে তারপরে না শুন ভাই এটা কিন্তু এখানে ছিল না শুন বলে না তুমি কি বলতেছো এখানে মানে উল্টা হয়ে গেছে মানে শুন ভাই আমাকে লজিক দিচ্ছে আর আমি বলছি না ছোট ছোট টর্চ ওটা দিয়ে খুব দূরে দেখা যায় না সো হিসাব নিকাশ করে তারপরে দুজনই আমরা ঠিক হয়েছি যে কলসি সামথিং ইজ রং উইথ দ্য কলসি এই কনক্লুশন আমরা তাই না
এবং মানে সামথিং ইজ রং উইথ দ্যাট রুম মানে প্রথম দিকে আমি বুঝতেছিলাম না মানে কোনো ফিলি ছিল না বাট পরের দিকে আমার আসলে অস্বস্তি লাগতেছিল মানে আমার আসলে
কিন্তু শুনবে যে আপনি যে বলছেন যে কল ব্যাক করার মাঝখানে যে 12 মিনিট তো 12 ঘন্টা লাগার কথা এই
সময়
এই সময় কি করছেন এই সময়
না এই তো এগুলাই করছি সুব্রভাই আসলে 12 মিনিট আগেই আমাদের ফোন দিছে উনি আমাদের ফোনে পাচ্ছিল না
আচ্ছা
আমরা এইগুলো করতেছি ওয়েট করতেছি তারপরে যখন আমরা আবার ফেরত গেছি যেখানে সিগন্যাল আছে ওখানে গিয়ে আবার সুব্রভাই ফোন দিছে আর কি দ্যাটস হোয়াট হ্যাপেন উনি ফোন পাচ্ছেন আমাদেরকে এই ওই
এনিওয়েজ সুব্রভাই আমাদের যেটা বললো সেটা হচ্ছে সুব্রভাই জীবনের কল দিছে ভয়েসমেল গেছে সুব্রভাই হোটেলে কল দিছে হোটেলে কল দিয়া হোটেলের ওদের বলছে যে একজন আছে উনি খুব অসুস্থ উনার এই দরজা ধাক্কায় উঠান তারা দরজা ধাক্কিয়েছে দরজা খুলেন এবং ঘটনা শেষ হয় নাই
আচ্ছা
রিসেপশনের লোকজন এসে দরজা খুলছে এবং গেস হোয়াট সুব্রভাই আমার বললো যে সুমন আমরা দরজা খুলছি ভিতরে জীবন
জীবন নাই
এবং এটা শোনার পরে আমরা তখন আমি আর আমি খালি সাকিব বলতে সাকিব জিব্রান হোটেলে নাই মানে আমরা কল্পনাই করতে পারতেছিলাম জিব্রানের অনেক জ্বর তার 103.5 ছিল বাইরে হওয়ার কোন পসিবিলিটি নাই
আর বের হলো রিসেপশনের লোকজন মানে যদি বাইরেও যায়
সো মানে
আমরা তখন কুইকলি অনেক কিছু ভেবে ফেলছি যে আমি প্রথমে ভাবছি হারামজাদা ফাইজলামি করতেছে গিয়ে কোথাও ফুর্তি করতেছে আর শুনবাই ভাবছে যে না ওর শরীর আরো খারাপ হয়েছে হসপিটাল নিয়ে গেছে
আচ্ছা
এইগুলা চিনে ধরো কিন্তু তাহলে ফোন দেয় নাই এটা SMS দেয় নাই কি ব্যাপার হসপিটালে নিয়ে গেছে নাকি
হ্যাঁ মানে কিছুই বুঝতেছি না আর সাথে যে বলটা যে যেটা রাখি উল্টা মানে অসহ্য একটা ক্যারেক্টার মানে আমার এখনো ওর কথা চিন্তা করলে মেজাজ খারাপ হয় ও খুবই মানে উল্টা পাল্টা কাজ
করে ভাই শুনতে পারে
ইট ওয়াজন্ট ফান ফর মি আইদার
না না ও না ও ও যদি শুনো শুনুক ও একটা বলদ ও স্টুপিড টাইপের একটা ছেলে এনিওয়েজ
ছেলেটা খারাপ লাগে একটু বলদের
হ্যাঁ থাকে না ওই যে ছেলে ভালো ক্যারেক্টার খারাপ ওইটা ও বলদ আর কি ছেলে ভালো বা বলদ এনিওয়েজ ওটা পরের কাহিনী তা আমাদের যখন এরকম একটা সিচুয়েশন এবং আমরা তখন কি করবো বুঝতেছি না আমি তখন এত মেজাজ খারাপ হয়েছে যে আমি বললাম যে ধুসলা কলসি টলসি যাই মুখ খারাপ করবো না যে কলসি টলসি পরে বুঝবো আমি আমি হাঁটতে পারছি না ঠিক মতো আমি জাস্ট ঘুরে আবার কলসির দিকে হাঁটা দিব তখন পিছন দিক থেকে ধাপ ধাপ দু একটা শব্দ আসছে যেখানে আমরা দাঁড়াইছিলাম মানে আমি তখন বলি যে এইটার পরে আমি ঢাস করে ঘুরছি শাকি বউ ঘুরছে মানে চমকে উঠছি আমরা যে এইটা কি হচ্ছে ঘুরে আওয়াজ পায় তখন তখন আমি মানে মেজাজ খারাপের চূড়ান্ত আমি যেটা করি আর কি ওই ফেজে গেলে আমি তখন এই পানি দৌড়ানো শুরু করছি ওইদিকে যেখানে আওয়াজ শুরু আসছে এন্ড গেস হোয়াট আওয়াজ আসছে ওই খুপড়ি যেটা ভাঙা দেখি যে ওখানে একটা শ্যাডো দেখা আমি দাঁড়ে পড়ছি এবং আমি তখন পুরো স্টান যেটা কি হইতেছে একটা মানুষের মতো একটা শ্যাডো ওই উপর থেকে
পড়তেছে
নিচের দিকে পড়তেছে আমরা ধরে এখানে এসে দাঁড়ায় আছি জীবন কি বলে সাকিব দাঁড়ায় আছে আমরা ওখানে দাঁড়ায় আছি হঠাৎ করে দেখলাম যে ওই শ্যাডোটা মানে কথা বলতেছে যে শোন ভাই সাকিব ঠিক আছে তখন বুঝলাম এটা জিব্রান
আচ্ছা
তখন বুঝলাম এটা জিব্রান আমি বললাম যে হ্যাঁ সাকিব ঠিক আছে বলে যে না সাকিব ঠিক আছে আমি বললাম যে হ্যাঁ আপনারা এক্ষুনি আসেন আমি আর নাচতে পারতেছি না আপনারা উপরে উঠেন তখন আমরা হচ্ছে গিয়ে যখন বুঝলাম এটা জিব্রান, তখন মানে আল্লাহ
শান্তি,
জিব্রান তুমি এত হ্যান্ডসাম,
জিব্রানের মতো ভালো চেহারা,
ভালো ও হচ্ছে গিয়ে
ওই মানে জিব্রান পীর আর
কি, মাদার টেরেসা, গান্ধী, টম ক্রুজ, সব হচ্ছে জিব্রান, ও গ্লো করতেছে ওরে দেখে এত ভালো লাগছে আমাদের,
নবী চলে আসছে,
মানে পুরো অন্যরকম একটা ফিল আর কি, মানে পুরো অন্যরকম যে আল্লাহ জিব্রান আসছে। তারপরে তারপরে তো আমরা উঠবো, এখন উঠতে পারছি না, তারপরে আমার গাড়ির চাবি ওরে দিলাম, এখান থেকে ছুঁড়া সে গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে পরে রশি বাইধা ওই প্রাডোর মধ্যে, রশি বাইধা পরে রশি না, এই জন্য বললাম যে প্রাডোর একটা কাহিনী ছিল, ওই রশি দিয়ে আমরা তো মুভিতে দেখি রশি বাই সুন্দর উঠে পড়ে সবাই, আসলে জিনিসটা মোটে এত ইজি না,
এত ইজি না, আমরা দুজন
অনেক আমরা দুই সুপার হিরো, তখন এরকম তখন সব ছুটছে, জাস্টিস লীগ, এক্সম্যান, সব ছুটে গেছে আর কি আমাদের। আচ্ছা ঠিক আছে, আমাদের জাস্ট কিছু না 8 ফিট উঠতে হবে না 10 ফিট উঠতে হবে,
জিব্রান প্রাডো ব্যাক করছে, ব্যাক করে করে রশিদের টাইনে আমাদের তুলছে,
মানে অনেক কাহিনী আর কি। আমরা তারপরে উঠছি, উঠার পরে জিব্রান জিব্রান বেশ কয়েকবার জিজ্ঞেস করছে সাকিব ঠিক আছে, আমি জানি না সাকিব ঠিক আছে, বলে যে ওখানে কি আমার যে জায়গা ভালো না, আমাদের এখন যেতে হবে। আমরা গাড়িতে উঠে যখন আসতেছি আমার তো পা প্রবলেম, সো জিব্রান
ড্রাইভ করছেন,
কি বলতেছি সাকিব ড্রাইভ করতেছে, আর ওই কাহিনী হচ্ছে যে তোমার এখন জিব্রান বলো যে জিব্রান যখন ওই জিব্রানের মুখ থেকে,
আমি হোটেলের মধ্যে শোয়া, আমি যাই না, আমার মানে সিরিয়াসলি ফিলিং ব্যাড, আর এই ছেলেটা হয় না মানে কয়েকজন থাকে না মানে ব্যাগ ব্যাগ করে যাবে যে ভালো সবাই কিছু লাগবে,
আমাদের চেয়েও অনেক বেশি কথা বলে, মানে তোমরা যদি আর জি হিসেবে নাও হিটার গেম,
আর আমি তো বেশি আই ডোন্ট লাইক টকিং দ্যাট মাচ, সো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, আমি এদিকে হঠাৎ করে কি চিন্তা করলাম যাই না, আই জাস্ট হ্যাড ওয়ান ফ্ল্যাশ যে সাকিব কিছুর মধ্যে একটা মানে কুয়া টাইপ কোনো কিছু, মানে আমি ক্লিয়ার না ভিশনটা, কুয়া টাইপ কিছুর মধ্যে ও মানে হেল্পলেস ওখানে, আর পানি ছাড়তেছে ছানতেছে
মানে পড়ে গেছে আর কি কুয়ার,
হ্যাঁ আমি জানি পড়ে গেছে না কি ইয়ে, আমি জাস্ট দেখলাম ওকে ফ্ল্যাশ, হি ইজ ডাউন দেয়ার, ও চারদিকে তাকায় দেখতেছে, ও একটা কুয়া টাইপের কোনো কিছু মানে হোল, আর আমি হোলের ব্যাপারে কিন্তু কিছু জানতাম না এটা, সো এটা দেখে আই ফেল্ট রিয়েলি ব্যাড, মানে এত খারাপ লাগছিল যে আমি বুঝতেছি না হঠাৎ করে এটা আমার কোনো ভাবেই দেখা উচিত না, জীবনে হয়নি আমার,
ইন্টারের পরিবার জিব্রানের কিন্তু তখন প্রচন্ড জ্বর, মানে জ্বরের মধ্যে অনেক সময় হ্যালুসিনেশন হয় অনেক কিছু হয়, বাট ও মানে সিনটা ওর উইয়ার্ড লাগার কারণ হচ্ছে যে সাকিব বলতেছে যে হেল্প চাইতেছে আর কি, মানে এই টাইপের একটা জিনিস, মানে সাকিব কিন্তু এইসব ব্যাপারে পুরো অন্যরকম, কিছু
আমার কাছে ওইটাও অবাক লেগেছে, প্রথমে এসে জিজ্ঞেস করছে সাকিব ভাই ঠিক আছে কিনা, মানে আজব লেগেছে জিনিসটা, প্রশ্নটাই
সুমন ভাইও পারত,
পা কিন্তু ভাঙছে আমার, মানে সে এসে সাকিব, তখন আমি বুঝতে পারতেছিলাম যে কি হয়েছে, আবার এদিকে আবার দেখতেছি যে সাকিব কিন্তু অনেক কিছু টের পাইছে যেটা আমি পাইনি, মানে সাকিব প্রথম থেকে বলতেছিল কিছু একটা দেখছে বা কিছু, জিব্রান তখন এই জিনিস দেখতেছে,
আমার লাইফে এগুলো হয় নাই, আমার খারাপ লাগছে ইয়ে হয়েছে, কিন্তু আমি ইভাবে ফ্ল্যাশ কাউকে দেখে ইয়ে হয়নি, সো আমি উঠে মানে আমি অনলি থিং আই ওয়ান্টেড মানে আমি ঠিক আছে আমি বলছি ঠিক আছে আমি জ্বর ফ্ল্যাশ দিচ্ছি, কিন্তু আই স্টার্ট ফিলিং ব্যাড, মানে এত খারাপ লাগা শুরু করছে এটা দেখে, মানে যে না সামথিং ইজ রিয়েলি রং, আই ডোন্ট নো,
জীবন এখন অনেক কিছু গুছায় বলতেছে, তখন যেটা হয়েছিল যে ওর মানে
হ্যাঁ
মানে ও মানে ওই ছেলেটা বলছে আমাদেরকে যে জীবন নাকি ওই মানে অ্যাকর্ডিং টু ওই ছেলেটা যে ওর সাথে ফাড়ে আড্ডা মারছিল জিব্রানের সাথে, পরে জিব্রান বলছে না আমি তোমার কথাই বলি নাই, সো জিব্রান নাকি হঠাৎ করে উঠে বসছে, বসে বসছে যে তোমার মোটরসাইকেল আছে না, ওই ছেলে বলছে হ্যাঁ, বলে চলো আমাদের যেতে হবে, তারপরে নাকি ছেলেটা বলে যে কই যাবো, বলে না শুন সাকিবের অনেক প্রবলেম হইতেছে, আই থিঙ্ক আমার যাইতে হবে, গিয়ে কিছুটা করতে হবে, তখন
বারবার বলছে যে দে নিড হেল্প, দে নিড হেল্প,
হ্যাঁ দে নিড হেল্প, এগুলা জিব্রান কিন্তু পরে খেয়াল নাই,
সামনে দেখো এরকম,
ওই ছেলেটা ওয়াজ স্টান বিকজ ওই আমি যেটা বললাম যে ওইখানে ওই যাইতে গেলে নর্মাল গাড়িতে যাওয়া যায় না, সো মোটরসাইকেল দিয়ে অনেক দূর গেছে, তারপর একটা পর্যায়ে মোটরসাইকেল দেখে হাঁটতেছে, মানে মানে দুজন দিয়ে ওখানে যাওয়া সম্ভব না আরকি, সো জিব্রান নাকি মোটরসাইকেল চলে টলে ওখানে গেছে, গিয়া নর্মালি হাইটে, তারপর সে নাকি খুঁজেও নেই নাকি, মানে সে নাকি প্রাড়ো দেখছে, প্রাড়ো দেখে স্ট্রেট দরজা দিয়ে ঢুকে গিয়ে ওই হোলের সামনে দাঁড়ায় গেছে, মানে গিয়ে খুঁজবে এই ওই করবে, ওই ওর ছোট টর্চ জ্বালায় সে ঢুকে গেছে, ঢুকে ফেলে গিয়ে ওই স্ট্রেট দাঁড়ায় বলে শোন ভাই সাইকি, মানে এই এখানে এটা টোটালি আনএক্সপ্লেনেবল
একদম, মানে ব্যাপারটা তো একদম জায়গা মতন পৌঁছে গেছেন এবং কোন ধরনের মানে টের পাইছেন, ভালো কথা।
তোর তো ওইসব খেয়াল নাই, খেয়াল আছে আমি ওখানে খেয়াল আছে, মানে হ্যাঁ বল
আমি শুধু খেয়াল আছে ওই ছেলেটা অনেক কথা বলছে, মানে ইফ আই রিমেম্বার, আর সাকিবকে আমি মানে জাস্ট বললাম তো একটা হোল টাইপের কিছু পানি ভর্তি, সাকিব চারদিকে তাকাচ্ছে দেখছে মানে হেল্পলেস,
এবং আমরা যখন ফিরছি সাকিব গাড়ি চালিতেছে, আমার তো পা ব্যথা, আমার খুব মেজাজ খারাপ ছিল, আবার ভয় লাগতেছিল, এবং ইয়েদের বলছিল ওরা তো অনেক ব্যস্ত হয়ে গেল যে হ্যাঁ স্যার কিছু লাগবে না, হোটেলের মানে যাবতীয় ব্যস্ত, হসপিটাল নিতে হবে নাকি, আমরা বলছি না আমরা এভরিথিং ইজ ফাইন, এইটাই আমার তো আঙ্গুল ভাঙছিল তো আমরা ওখানে কিছু করিনি, বাট এই আঙ্গুল আমার অনেকবার ভাঙছে, এটা এই নিয়ে পাঁচবার ভাঙলো, এটা তো আমি অভ্যস্ত। সো এনিওয়েজ তারপরে আলটিমেটলি এত কিছুর পরে আমরা ওইখানে আর যাইনি, আমরা ব্যাক করছি। আর আরেকটা না যাওয়ার আরেকটা কারণ ছিল যে অ্যাকচুয়ালি মানুষজন জানছিল যে আমরা এখানে গেছিলাম আর কি, এটা নিয়ে অনেক ছেলে ছিল, অনেক আমাদের অনেক কাহিনী আছে, আমাদের অনেক কিছু হ্যান্ডেল করতেছে,
কিন্তু আমি মানে ওখানে গেলে আচ্ছা এমনিতে যদি বলি যে মানে গেস করে কি মনে হয়েছে কলসির
এই পুরো ব্যাপারটা, আমার কাছে এখনো ঘোলা, মানে আমার কথা যে এখন আমার ইগোতে লাগে যে শালা আমি কিছু বুঝলাম না, সাকিবরা বুঝে গেল,
আমিও মানে হয়েছে কি মানে এরকম
বুঝাতো,
মানে এরকম ফিলিং আমার যদি স্বপ্নে হয় যখন হরর স্টোরি স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখি তখন খুব অস্বস্তি লাগে, এবং কোন রিজন ছাড়া ভয় লাগে, মানে আমি হয়তো কিছু দেখছি না কিন্তু খুব ভয় লাগে, দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ আই ফেল্ট, মানে হঠাৎ করে সুনময়ের দিকে যাচ্ছিল আই ওয়াজ লাইক যে ভয় লাগা শুরু করছে ফর নো রিজন হোয়াটসএভার, এটা আমার কাছে খুবই মানে এটা নোভেল এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন আমি সুনময়কে আটকেছিলাম যে সময় আমি আমার অনেক বাজে লাগতেছে, আমার অনেক ভয় লাগছে, এবং I don't know why you're not feeling it.
হ্যাঁ, কোস তুমি যখন আমার ঘাড়ে সেই যখন ঘাড়ে হাত দিছে মানে অ্যাজ ইফ আমার খামচি দিছে, মানে অনেক শক্ত করে ধরছে আর কি, মানে আমার কাছে বেশ উইয়ার্ড লাগছে ব্যাপারগুলো। আর এই যে ভয়ের ব্যাপারটা, যে আমরা কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা একটা স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন, ঘুম ভেঙে যায়, আমরা একটু ভয় পাই, সকালবেলা চিন্তা করি আচ্ছা ঠিক আছে, এটা তো তেমন ভয়ের কিছু ছিল না, যখন গল্পটা বলা শুরু করি সাকিবের সাথে যতবার কথা বলছি সাকিব বলতেছে যে সময় এখন যে আমি বলতেছি আমি অতটা বুঝতেছি না, বাট আমি ওই সময় ফিল করছি এটা পুরো স্বপ্নে আমরা ভয় পাইলে যেরকম হয়
স্টমাক ছড়ে যাচ্ছে, হার্টের মধ্যে কেউ হাত দিয়ে ধরে রাখছে, এরকম একটা ফিলিং আর কি, আরো ভয় বাড়তেছিল, পরে ওই দিন রাতেই ওই ডিসকাসিং এটা আমি লাইক না এটা প্রবলি সাইকোলজিক্যাল, মানে ওখানে আমার অনেক ভয় লাগছিল, সো প্রবলি টর্চ মারছি, টর্চে তো অবভিয়াসলি টর্চে শ্যাডো ট্যাডো ক্রিয়েট হয়, সো ইট কুড বি যে টর্চে শ্যাডো তো আমি কিছুটা দেখছি, আর যেহেতু আমি অলরেডি ভয় পাচ্ছিলাম, সো ওইগুলো কোনো কনক্লুসিভ কিছু নাই, বাট সবচেয়ে মজা লাগছে ওই দুইটা জিনিস আমার কাছে, তিনটা জিনিস, একটা হচ্ছে জিবরান কেমনে বুঝলো আমরা ঝামেলা আছে, জিবরান হ্যাঁ ও আসতো, ও হয়তো পরদিন সকালে উঠে দেখতো যে আমরা নাই, তখন সে আসতো, সো ততক্ষণ আমাদের কিন্তু আমি যাই না। আর সেকেন্ড হচ্ছে সুমন ভাই ডিন ফিল এনিথিং, মানে অনেক পরে গিয়ে হি ফেল সামথিং ওয়াজ রং, প্রথম দিকে হি ডিন ফিল এনিথিং। আর থার্ড হচ্ছে দ্যাট ড্যাম কলসি, যেটা বললে ইট সাউন্ডস নাথিং, বাট মানে অন্ধকার ঘর, টর্চ মারি হালকা চিকচিক করছে, আবার ধুলায় ঢাকা, পাশে আবার একটা সার্কেল দিয়ে কিছু নিয়ে আঁকা, এটা কি আসলে শিফট করছে নাকি না, এটা এখনো আমরা
আমারও এখনো কনফিউশন আছে, মানে সাকিব বেশ কনফিডেন্ট ছিল যেটা শিফট করছে, বাট আমি ওই সময় আমার মানে আমি বুঝতেছিলাম না আর কি,
মানে আমার কাছে সবচেয়ে আজব লেগেছে সার্কেলটাও ছিল এবং যদি মানে কনফিউশনটা তো ওই জায়গাতেই যে
এরকম, এবং সুমন ভাই এট ওয়ান পয়েন্ট ওয়ান্টেড টু ওভারটার্ন দ্য কুলসি,
আচ্ছা
আচ্ছা, আই স্টপড হিম, আমি ইউজুয়ালি আই এম দ্য ওয়ান যে কই কুলসি লাগে, হ্যাঁ
কি অবস্থা,
সুমন ভাই বলে দা বুঝো আগে বুঝা তারপরে করি, তো পুরো জিনিসটা উল্টা গেছিল যে সুমন ভাই এট ওয়ান পয়েন্ট কোর্সের নড়া চেয়েছে আমি বুঝি না এটা এটা কেন এখান থেকে এখানে আসছি এটা ঠিক করি আমরা তারপরে লেটস টাচ ইট, এর আগে না,
হ্যাঁ মানে অ্যাকর্ডিং টু সাকিব যে এই যে সার্কেলটা থেকে করছি এটা নড়ানোর দরকার নাই, মানে
আমার কাছে সবচেয়ে আজব লাগছে যে ওই পুরোটা সময় সাকিব ভাই খুব উইয়ার্ড কিছু আচরণ করেছেন যেটা মানে একদম ইউজ টু না
আপনার, মানে আনলাইক সাকিব,
একদম একদম একদম, হ্যাঁ সেটাই, মানে সেরকম কিছুটা, আর এরকম যদি সিনেমার মতন কিছু একটা হতো যে ওই ওখানে দাগ থেকে গেছে কোর্সে এগিয়ে আসছে তাহলে খুব নর্মাল একটা ব্যাপার ঘটতো, বাট পুরো জিনিসটা মানে এটা এটা উইয়ার্ড একটা ব্যাপার একদম,
বাট এটা আমাদের একটা ফেল ইনভেস্টিগেশন, আমরা তারপরে কিছু করতে পারিনি, এবং আবার এখন যেহেতু রেডিওতে কাহিনীটা বসে আর করতে পারার পসিবিলিটি একেবারেই নাই,
আমাদের জিন ভূত ওগুলো না মানুষও ভয় পায়
না, ওই বৌদ্ধিস্টের লোগোওয়ালা গাড়ি দেখলে আমাদের
আমরা
খুব ভাষা ভাষা জানি যে ওখানে নাকি অনেককে নাকি আটকে রাখা হইতো এই টাইপের শুনছিলাম আর কি, বাট এই কলসি হ্যাজ নাথিং টু ডু উইথ ইট, মানে কলসি
এই ব্যাপারটা আমি একদমই মানে কি যে খুবই অদ্ভুত এবং খুব নতুন লাগলো আমার কাছে যে কলসি উল্টানোর ব্যাপারটা, এবং অন্ধকার একটা ঘর ওই সময় সব মানে যে নেমেছেন এবং নেমে দেখলেন যে মেঝের মধ্যে এরকম কলসি উল্টা করা, মানে ব্যাপারটা কেমন লাগে
এটা হলো জিনিসটা দেখতে উইয়ার্ড, দেখতে কেমন জানি লাগে, মানে কিছুই না একটা কলসি উল্টা করে রাখা আছে, এক জায়গায় পাঁচটা কলসি উল্টা করে রাখা আছে,
আবার দাগ দেয়া মানে এটা
একটা কলসি লাগদার পাঁচটা কলসি নরমাল দা পাঁচটা না পাঁচটা ছিল সেটা মনে নেই, তো এনিওয়েজ মানে জিনিসগুলো দেখতে উইয়ার্ড লাগছে আমার কাছে,
সবাইকে আপনারা চেনেন এবং তারা সবাই আপনাদের প্রিয় তারকা, এবং সেই সমস্ত মানুষগুলোর মুখ থেকে যে অভিজ্ঞতাগুলো শুনলেন সেই অভিজ্ঞতাগুলো শুনে কেমন লাগলো কি অবস্থা ছিল সেটা জানিয়ে অবশ্যই আমাকে SMS করবেন, এবং সেটা জানিয়ে অবশ্যই আমাকে ইমেল করবেন, এবং আমাদের অনুষ্ঠানের ভালো মন্দ যা কিছু দিক সেগুলো নিয়ে আমাদেরকে জানাবেন, আর সেই সাথে এতক্ষণ তো অনেক ঘটনা শোনালাম অনেক কিছু শোনালাম, এখন আর সেই সমস্ত ঘটনায় যাব না, এখন সবাইকে বলবো যে আরো একবার ঈদ মুবারক, ঈদটা অনেক 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 সুন্দর কাটুক, অনেক অনেক সুন্দরের সাথে একটু একটু ভয়ও কাটুক, তাতে আমাদের লাভ হবে, এবং ভয়ের আনন্দের সাথে ঈদের আনন্দটা যদি মিশ্রিত হতে পারে তাহলে অনেক ভালো একটা কিছু হতে পারে। সো আমরা নেক্সট উইকে অপেক্ষায় থাকলাম যে এরকম কাউকে নিয়ে আসবো যারা রিসেন্টলি কোনো একটা ঘটনার সম্মুখীন হয়েছেন, যারা এবার ঈদ করতে গিয়ে হয়তো কোনো একটা ঘটনার সম্মুখীন হয়েছেন, তাদের প্রায়োরিটিটা অনেক বেশি থাকবে, সো অবশ্যই আমাদেরকে ইমেল করতে ভুলবেন না। আর আজকে এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, ঈদের এখনো দুটো দিন রয়েছে, সেই দুটো দিন অনেক অনেক আনন্দ করুন, এবং অনেক আনন্দের পরে অনেক ভালোভাবে অনেক নিরাপদে ঢাকায় ফিরে আসুন সেই আশাই করব, আর কথা হবে আবারও আগামী শুক্রবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন, আর যেটা বললাম যে নেক্সট উইক মানে নেক্সট শুক্রবার মানে কিন্তু যেটা একদম নেক্সটে রয়েছে সেটা না, তারপরে শুক্রবার থেকে আপনারা আবার ভূত FM শুনবেন, সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।